This track was downloaded from FusionBD.com.
Good FM. The night comes alive with Gramophone.
শুনছেন সবসময় রেডিও 88.5 FM, বাংলাদেশের সর্ববৃহৎ রেডিও নেটওয়ার্ক। আমি রাস্তারাশির সাথে, আমার সাথে হচ্ছে মাসুম, এবং আজকের অতিথিরা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ভূত এফএমে। অ্যান্ড দিস ইজ ট্রু যে দ্য নাইট কামস লাইভ উইথ গ্রামীণফোন। এখন ভূত এফএম আরও অন্যরকম উইথ গ্রামীণফোন, এবং আপনাদের সহযোগিতা পেলে আমরা যেতে চাই বহুদূর। আর সেই সাথে সবাইকে, যদি একটি দিন পেরিয়ে গেছে তবুও, বড়দিনের শুভেচ্ছা, ম্যারি ক্রিসমাস, এবং নতুন বছরের অগ্রিম শুভেচ্ছা। আজকে এই বছরের শেষ দিন, অর্থাৎ মানে আজকে এই বছরের শেষ দিন, আজকে এই বছরের শেষ ভূত এফএম, এবং বছরের শেষ ভূত এফএমটা স্পেশাল করার ইচ্ছা তো অবশ্যই রয়েছে, এবং আপনাদের সহযোগিতা সেই জন্য খুবই প্রয়োজন। সুতরাং আশা করছি জমজমাট একটা এপিসোড আপনাদের উপহার দিতে পারবো। শুরুতে জানিয়ে দিই কীভাবে আমাদেরকে কমিউনিকেট করবেন। যদি আমাদেরকে এসএমএস করতে চান তাহলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি, FOORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নাম্বারে। যদি আমাদের ইমেইল করতে চান তাহলে আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhootfm@radiofurti.fm, which is bhootfm@radiofurti.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনাগুলো পাঠিয়ে দিন আমাদের কাছে। এবং যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি অডিও ক্লিপ পাঠিয়ে দিতে পারেন আমাদের কাছে। আপনাদের চারপাশে বিভিন্ন ঘটনা ঘটছে, বিভিন্ন ঘটনা জানছেন বিভিন্ন মানুষের কাছে, তারা হয়তো অনেক সুন্দর করে বলতে পারেন, এবং আপনাদের তাদের উপরে তাদের ঘটনা শুনে মন্ত্রমুগ্ধের মতো শুনে শোনেন এবং প্রচণ্ড ভয় পান, সেই সমস্ত মানুষের কাছ থেকে ঘটনা কালেক্ট করে মোবাইল ফোন দিয়েই রেকর্ড করে পাঠিয়ে দিতে পারেন আমাদের কাছে এই একই অ্যাড্রেসে। জাস্ট অডিও ক্লিপটি কম্পিউটারে নিয়ে সেখান থেকে অ্যাটাচ করে পাঠিয়ে দেবেন। অনেকে দেখি যে বিভিন্ন জন আমাদেরকে, আমি লাস্ট উইকেও কতগুলো অডিও ক্লিপ পেয়েছি, অনেক নয়েজ থাকে। আপনি, আমি একটু সাজেশন, এটা আমার সাজেশন হয়, আমার রিকোয়েস্ট যে আপনি যখন রেকর্ড করবেন তখন আসলে সাউন্ড হয় না বা সাউন্ড নাই এইরকম কোনো একটা জায়গা থেকে যদি আপনি রেকর্ডটা করেন তাহলে ভালো হয়। আমি লাস্ট উইকেও একটা ঘটনা পেয়েছি খুবই চমৎকার, কিন্তু পুরো ঘটনাটাই সমুদ্র সৈকতে রেকর্ড করার কারণে একটা বিরাট নয়েজ আছে, সেখানে ঝামেলাই হয়। এনিওয়েজ, আমাদের চারপাশে নানান রকমের কিছু ঘটছে সবসময় প্রতিনিয়ত, এবং আমি একটু আগেই একটা ঘটনা শুনছিলাম। আমাদের প্রথম অতিথি সেই ঘটনাতেই বললেন, ঘটনাটি পুরান ঢাকা থেকে উনি এসেছেন, এবং একটা একটা জায়গার ঘটনা, কোনো একটা কলোনির ঘটনা। আপনার নামটা একটু প্লিজ বলবেন সবাইকে।
হ্যালো এভরিওয়ান, আমি সুদীপ্ত, আসলে ইনফ্যাক্ট আজকে আসছি ঘোড়াশাল থেকে।
আপনি ঘোড়াশাল থেকে এসেছেন, আপনার ঘটনাটা নিশ্চয়ই ঘোড়াশালে না?
হ্যাঁ, ঘোড়াশাল সরকারি কলোনি।
ওকে, শুনি।
আচ্ছা, তো ঘটনাটা সেপ্টেম্বর মাসের ঘটনাটা, যে ফ্যামিলির সাথে ঘটে, ও পাঁচজন ফ্যামিলি মেম্বার, তো সবচেয়ে ছোট যে ছেলেটা, তো ফ্যামিলি মেম্বারের মধ্যে বড় ভাই, বড় আপু এবং সেই ছোট ছেলে, তো ছেলেটির নাম শাওন। তো ঘটনার শুরুতে একটু বলে নিই যে শাওন ছেলেটা খুবই মিক মাইন্ডেড, সে মানে খুব কম কথা বলে, সবার সাথে মিশলেও সে খুব লিমিটেডভাবে বাইরে যায়, সে খেলাধুলা করে অ্যাজ ইউজুয়াল, খুব নর্মাল। তো ছোটবেলা থেকে ও একটু ভীতু প্রকৃতির ছিল, যে সন্ধ্যাবেলা দেখা যায় যে খেলতে গেলে যখন সন্ধ্যা হয় তখন বাসায় উঠতে গেলে ওর মাকে ডাকবে সিঁড়ির থেকে, যে মা এসে বাসায় নিয়ে যাও। তো ঘটনা যেদিন, ওই দিন রাত্রে একটা ফ্যামিলি অ্যাজ ইউজুয়াল যেভাবে ঘুমায় রাত্রে 11:30 থেকে 12 পর্যন্ত, তো আন্টি কী করে যে ওকে অ্যাজ ইউজুয়াল ওর বিছানা রেডি করে দিয়ে ঘুমাতে যেতে পারে। তো রাত্রেবেলা আন্টি জাস্ট ফিনিশিংয়ের জন্য একবার কিচেনে যায়, কিচেন থেকে ফেরার পথে দেখে যে ডাইনিং রুমে শাওন দাঁড়িয়ে আছে এবং জানালা দিয়ে বাইরে তাকিয়ে। তো প্রথমে বলে যে কী ব্যাপার, তুই এখনও ঘুমাস নাই? কয় কিছু না, আমি পানি খাবো। তো আচ্ছা ঠিক আছে, তুই রুমে যা, আমি তোর জন্য পানি নিয়ে আসছি। তো আন্টি তার ছেলেকে রুমে পাঠায়, আন্টি এক কাপ, এক মুখ পানি নিয়েও যায় রুমে, শাওনকে দেয়, শাওন খায়। তো খাওয়ার পরে ওকে ওই দিন রাত্রেবেলা রুমে রেখে আসে, মশারি কমপ্লিট করে, বিছানা কমপ্লিট করে ওকে ঘুমাতে দিয়ে আসে। তো রাত্রেবেলা হয় কি যে 1:30 থেকে 2 দিকে আন্টি আরেকবার যায়, আন্টি আরেকবার বের হয়, বেরোয়ার পরে সেম দৃশ্য, যে শাওন ডাইনিং রুমে বাইরের দিকে তাকিয়ে আছে। তো বলে যে কী ব্যাপার, তুই এখনও ঘুমাসনি? এটা বলার সাথে সাথে ও কী হয় যে দৌড় দিয়ে ওর মধ্যে, ওর যে রুমে ঘুমাতো ওই রুমে ফিরে আসে। তো রাতের ওই দিন খুব খারাপ কিছু ঘটে, যে ওই দিন রাতে দুটোর দিকে আশেপাশে থেকে শোনা যায় অনেক আঙ্কেল আন্টি মানে জোরে জোরে আম্মু আব্বু বলতে শুনেছিল। আর ফিনিশিং রাত্রেবেলা যেটা হয় যে একটা ফ্যামিলির নরমাল ঘুমানোর সময় দরজা আটকিয়ে ঘুমাবে।
আর আমাদের ঘটনাটা শুনি, আপনি যেভাবে আমাকে বলেছিলেন সেভাবে একটু বলুন।
তো রাত্রেবেলা হয় কি যে যখন ছেলে শোয়, শোয়ার পরে সামথিং ওর রুমে এক্সিস্টেন্স একটা থাকে, তো ওই ওকে একটা কিছু ক্যারি করে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে রাতে তো কেউ কোনো কিছু টের পায়নি, সকালবেলা পিছনে বিল্ডিংয়ের এক আঙ্কেল সকালে নামাজের পরে আসে, এসে বাসায় নক করে। নক করার পরে বলে যে আন্টি এভরিজল দরজা খোলে আঙ্কেলকে সাথে নিয়ে। তো বলে কি এত সকালবেলা কি হয়েছে? পরে বলে যে আপনাদের ছেলে তো নিচে পড়ে আছে। তো সকালবেলা দরজা খোলার আগে এত রুম টুম চেক করে ওরা যায়নি, বলে যে না আমার ছেলে আমার রুমে আছে, আমাদের রুমে ঘুমাচ্ছে। পরে বলে না আসুন আপনি নিচে আসুন, নিচে এসে দেখে যান। তো নিচে গিয়ে দেখে যে আসলেই সাউন্ড পড়ে আছে, ওর শরীরের শার্টগুলো ছেঁড়া। আর এই ছেলেটা রাসেল ভাই আসলে কিরকম যে আমরা যদি ধস্তাধস্তি করে ছিঁড়ি, এটা আসলে সে ছেঁড়া না, আমি যদি রেতি দিয়ে আপনার শার্ট বা টি শার্টে পোজ দেই অথবা কোনো কিছু যদি আপনাকে খাঁচি দেয় স্ক্র্যাচ করে, তাহলে এটা ছিল অনেকটা হার্মটা ওই রকম। আর ওর জিব্বাটা যে খুব খারাপভাবে ড্যামেজড ছিল, আর মাথার এই সাইডে অনেক ব্যথা পায়। আর সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্টলি পার্ট যেটা, ওর ফিমার, বাম পায়ের ফিমার, এই ফিমারের হাড় কিন্তু খুব শক্ত, এটা নর্মালি একটা মানুষের পক্ষে মোটেও ভাঙা সম্ভব না যদি এটার উপর দিয়ে কোনো গাড়ি বা না যায় অন্য কিছু না যায়। তো এই ফিমারটা ভাঙা ছিল, ও বাম পা এখনও পুরোপুরি হাঁটতে পারে না, ও ক্রাচ ইউজ করে।
আমি একটু ঘটনাটা আপনি আমাকে যেভাবে বলেছিলেন আমি একটু সবাইকে বলি, সেটা হচ্ছে যে আপনি হসপিটালে তাকে নিয়ে যাওয়া হয় এবং আপনি বলেছিলেন যে হসপিটালে তাকে খুব খারাপ অবস্থায় নিয়ে যাওয়া হয় এবং সেইখানে গিয়ে এই ছেলেটাকে আপনারা যেভাবে পান সেটা হচ্ছে সেই ছেলেটার মোটামুটি সমস্ত শরীরেই ড্যামেজ এবং প্লাস্টার করা ছিল এবং তাকে ওইখানকার ডাক্তাররা মানে যখন সচেতন তখন চেতনা ফিরে পাওয়ার পর জিজ্ঞেস করেছিল যে তোমার কি হয়েছিল, সে প্রথম যে কথাটা বলে সেটা কি বলে?
সে বলে যে আমি একটা জিনিসই ফিল করতে পারি, সেটা হচ্ছিল সামথিং আমাকে ডাক দেয়, ডাক দিয়ে কোলে করে নিয়ে যায়, এরপর আমার ঘুম ভাঙে, আমি নিজের শরীরকে এত ড্যামেজড অবস্থায় নিচে দেখতে পাই।
ওকে, এখন বলেন যে ওনাকে আসলে কিভাবে পাওয়া গিয়েছিল, ওই জায়গাটার বর্ণনা দেন। আপনি বলেন অলরেডি আপনি বলেছেন যে আপনার শার্ট স্ক্র্যাচ করা ছিল, এরপরে আপনি বলেছেন যে তার জিভায় ওনাকে ঝামেলা ছিল এবং তারপরে আপনি আপনি একটা জিনিস মনে হয় মিস করেছেন যে আপনি বলেন যে ছাদ থেকে যদি,
এটা বলছি আমি, তো ওরা যেই বিল্ডিংয়ে থাকে ওই বিল্ডিং থেকে যদি আমি মানে উপর থেকে যদি কেউ কিছু জিনিস ফালাইও এত দূরে যাওয়া সম্ভব না, ঠিক আছে, যদি আমি ফোর্স দিয়ে না ফালাই। তো ছেলেটা নর্মালি যে জায়গায় পড়েছিল আর যে ইনসিডেন্ট যে জায়গায় হয় ওটা আমরা দেখলেই বুঝতে পারবেন যে মানে মাটিতে 2-3 ইঞ্চি গর্ত ছিল, যেরকম যেন ওকে কেউ কোনো কিছু দিয়ে ফোর্স করে একদম মাটির মধ্যে গেঁথে দেওয়ার ট্রাই করে। আর পুরো শরীরের অবস্থা খুবই ড্যামেজড ছিল, সকালবেলা স্ক্র্যাচ ছিল এগুলি।
আপনাকে অনেক ধন্যবাদ। আমি আসলে যে জিনিসটা ওনার ঘটনাটা আমি যদি একটু বলি সেটা হচ্ছে ব্যাপারটা এরকম যে আমি জানি না ঘটনাটা আসলে শুরু করেছেন উনি অন্য একটা জায়গা থেকে, যার জন্য হয়তো আপনাদের বুঝতে একটু কষ্ট হচ্ছে। সেটা হচ্ছে যে আমি তো বললাম যে হসপিটালে তাকে ওই অবস্থায় পাওয়া যায় এবং হসপিটালে পাওয়া যাওয়ার পরে তাকে যখন মানে সকালবেলায় যেভাবে পাওয়া গিয়েছিল সেটা হচ্ছে যে এরকম একটা জিনিস মনে হচ্ছে যে বিল্ডিংয়ের ওপর থেকে সে নিচে লাফ দিয়েছে, যদি এরকম যদি ধরি আমরা ব্যাপারটা, তাহলে যেটা হবে যে বিল্ডিং এর যে ডিস্টেন্সে গিয়ে সে পড়েছিল সেই ডিস্টেন্সটা অতিক্রম করা সম্ভব না এবং সে মাটিতে অনেকটা ভেতরে ঢোকা অবস্থায় ছিল, সেটাও সম্ভব না। দেখে মনে হচ্ছিল যে কেউ হয়তো জোর করে তাকে মাটিতে পুঁতে ফেলা বা এরকম একটা জিনিস চেষ্টা করেছিল এবং সে একটা কথাই বলেছিল যে কেউ একজন তাকে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। মাঝে মাঝে আমরা শুনি যে এরকম রাতের বেলায় নানান ধরনের অনেক কিছু ডেকে নিয়ে যায়, কিন্তু সেটাও অনেক সময় এরকম অনেক ভয়াবহ হতে পারে, অনেক কিছু এখনো পর্যন্ত সেটা সলভ করা সম্ভব হয়নি এবং কি সলভ করা কি সম্ভব হয়েছে এখনো পর্যন্ত, যে কি আসলে নিয়ে গিয়েছিল তাদেরকে?
না, এটা এখনো সলভ
করা সম্ভব হয়নি। সেটাই আমি বলছিলাম যে অনেক সময় আমরা অনেক কিছু মানে ধারণাও করতে পারি না, আমাদের চিন্তার শক্তি অত দূর পর্যন্ত যায় না যেটা দিয়ে আমরা আসলে বের করে ফেলতে পারি যে ঘটনাটা আসলে এরকম ঘটেছিল। যাই হোক, আমাদের কাছে বেশ কিছু SMS রয়েছে, আমাদেরকে হাম্মাদ SMS করেছেন এবং নেত্রকোনা থেকে তিনি SMS করেছেন, শুনছেন, আমাদের সাথে আছেন। হ্যালো আমাদেরকে এসএমএস করেছেন, নামটা একটু প্রথমে লিখবেন আপনারা প্লিজ। লিখেছেন জহিরুল এবং তিনি তার ওয়াইফ দুজনেই শুনছেন, অনন্যা আমাদের শুনছেন এবং আজকে তার বার্থডে জন্মদিনের অনেক শুভেচ্ছা থাকলো। তন্ময় লিখেছেন, এসএমএস করেছেন আমাদেরকে, এবং খুলনা থেকে আনোয়ার এবং তার আফরিন এবং তার ওয়াইফ আফরিন, এগুলো তারা এসএমএস করেন, আজকেও করেছেন আমাদেরকে। মোহাম্মদ রাজীব এসএমএস করেছেন, এসএমএস করেছেন আমাদেরকে সিদ্দিক খান জুরাইন থেকে। অনাবিল শাহজাহানপুর থেকে আমাদের এসএমএস করেছেন, শাহজাহানপুরের কথাটা বলতে গিয়ে হঠাৎ করে মনে পড়লো যে আমি আসলে আমার খুব মানে খারাপ লাগছিল একটা জিনিস, যে সেই শাহজাহানপুরে একটা ঘটনা ঘটেছে, আপনারা নিশ্চয়ই সবাই শুনেছেন সেই ঘটনাটা, এবং এখনও পর্যন্ত সেই বাচ্চাটিকে উঠিয়ে নিয়ে আসা সম্ভব হয়নি, প্রায় 300 ফুট গভীরে যে বাচ্চাটি আছে, এবং আমি লাস্ট খবর পাওয়া পর্যন্ত আমি তাই জানি আর কি। তো আমি সর্বাঙ্গীনভাবে আমি তার মঙ্গল কামনা করি, এবং আমি আশা করছি যে অবশ্যই যেন মানে সেই বাচ্চাটিকে আমরা ভালোভাবেই ফিরে পাই, সেটা আমি আশা করবো আর কি। আমাদেরকে মাহবুব এবং মাহবুব আমাদেরকে মোহাম্মদপুর না মোহাম্মেদপুর চিটাগাং থেকে এসএমএস করেছেন, তন্ময় রয় আমাদের এসএমএস করেছেন বেরি রোড থেকে, এছাড়াও শোয়েব আমাদের এসএমএস করেছেন, জ্যাকলিন আমাদের যশোর থেকে এসএমএস করেছেন, রাব্বি এবং সাগর আমাদের এসএমএস করেছেন, এসএমএস করেছেন শুভ, এছাড়াও স্বপন আমাদের এসএমএস করেছেন মোহাম্মদপুর থেকে, আরমান রানা মুফিদুল চঞ্চল আমাদের এসএমএস, শাকিল আমাদের এসএমএস করেছেন, এসএমএস করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি, এছাড়াও রাজীব আমাদেরকে এসএমএস করেছেন দেখতে পাচ্ছি, কাশিম এস এইচ আব্রার আমাদের হাজারিবাগ থেকে এসএমএস করেছেন, এসএমএস করেছেন আমাদেরকে ইশরাক সহ আরও অনেকে। আমাদের ফেসবুক পেজ আছে, সেখানে আপনারা চলে যেতে পারেন www.facebook.com/radio.purbi অথবা www.facebook.com/bhootfm.russell, এই দুটো অ্যাড্রেসে, এবং সেখানে গিয়ে আপনি কিন্তু আপনার যে পোস্টগুলো আমাদের রয়েছে সেখানে লাইক দিয়ে কমেন্ট করতে পারেন, জানাতে পারেন কোন ঘটনা কেমন লাগছে এবং কোন ঘটনা শুনতে আপনার বেশি ভালো লেগেছে, এই সমস্ত বিষয়গুলো কিন্তু আপনি জানাতেই পারেন। যাই হোক, আমরা এখন আমাদের পরবর্তী ঘটনায় চলে যাব, এবং এই ঘটনাটি একটা ইমেইল আমি পড়তে চাই, এই ইমেইলটিও আমাদের একজন যে আমাদের রেগুলার একজন লিসনারি পাঠিয়েছেন, এবং ইমেইলটি আমার কাছে বেশ ভালোই লেগেছে, আমি আপনাদের একটু পড়ে শোনাই। আমাদেরকে লিখছেন, হ্যালো রাসেল ভাই, আশা করি ভালো আছেন, আমি জয় আরিফিন লিখছি নোয়াখালীর লক্ষ্মীপুর থেকে। আপনারা হয়তো একটু অবাক হচ্ছেন যে আমার ইমেল রেগুলারই থাকে কেন, তাই বলে রাখছি আমি ইদানিং ভূত এফএমকে এতটাই ভালোবেসে ফেলেছি যে এখন প্রতি এপিসোডের জন্যই ঘটনা কালেক্ট করি। আচ্ছা, একটা জিনিস বলি আমি, সেটাই যে আপনারা যারা ঘটনা পাঠিয়েছেন তারা যে আর কোনো দিন ঘটনা পাঠাতে পারবেন না বা ভূত এফএমে আসতে পারবেন না, এরকম কিন্তু না। আপনাদের কাছে যদি নতুন ঘটনা থাকে অবশ্যই অবশ্যই আমাদের পাঠিয়ে দেবেন, এবং আপনারা সবসময়ই ভূত এফএমের জন্য আপনাদের দরজা খোলা রয়েছে। আচ্ছা, যদি তারপরে তিনি লিখছেন, যদি আমার এই ভালোবাসা বহমান থাকে তবে কোনো সপ্তাহে আমার ইমেল করা মিস হবে না ইনশাল্লাহ। আজকের এপিসোডে 2014 সালের শেষ এপিসোড, তাই আমি 2014 বিদায় জানিয়ে শুরু করছি আমার কালেক্ট করা প্রথম ঘটনাটি। ঘটনাটি আমার মামাতো ভাইয়ের কাছ থেকে শোনা, এটা তার পরিবারে ঘটে যাওয়া অতি দুঃখজনক একটা ঘটনা, আমি ঠিক তার মতো করেই বলছি। আচ্ছা, যিনি বলছেন তিনি হচ্ছেন শাকিল। স্বপ্ন কখনো বাস্তব হয় এ কথা নিয়ে ছোটবেলা থেকেই আমার মতবিরোধ ছিল, কিন্তু এই ঘটনাটি আমাকে আমার বিশ্বাস থেকে খানিকটা নয় পুরোটাই নাড়িয়ে দিল। স্কুলে তখন টেস্ট পরীক্ষা চলছিল, অনেক রাত জেগে পড়তে হতো, স্বভাবতই অনেক রাতে রাত পড়ে ঘুমাতাম আর খুব ভোরে উঠে পড়া শুরু করতাম, খুব একটা ভালো ঘুম হতো না, তবুও প্রতিদিন আমি এই অদ্ভুত একটা স্বপ্ন দেখতাম, দেখতাম চারিদিকে মানুষ, মাঝখানে একটি লাশ, আর আমি সেই লাশের পাশে বসে কাঁদছি, খুব কাঁদছি, লাশটি কাঁদছিল সেটা দেখতে গেলে আমার ঘুম ভেঙে যেত। যাই হোক, এই নিয়ে তেমন একটা ভাবিনি, কারোর সাথে শেয়ারও করিনি, পরীক্ষা শেষ হলো, সেদিন খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি, কিছু না খেয়ে ঘুমাই। অবাক করা ব্যাপার হলো সে রাতে আমি একটি নয় দুটি স্বপ্ন দেখি। প্রথম দেখলাম মা আমাকে খুব আদর করে খাইয়ে দিচ্ছে আর বলছে, বাবা খুব ভালো রেজাল্ট করবি তুই, তবে আমি তোর রেজাল্ট শুনে যেতে পারবো না, শুনে যদি না পারি আমার উপর রাগ করিস না, মা বলে একটা চিৎকার দিলাম, ঘুম ভেঙে গেল। আম্মু অন্য রুম থেকে দৌড়ে এসে বলল, কি হয়েছে? মাকে কিছুই বলিনি, তিনি আমাকে হালকা খাবার খাইয়ে আবার ঘুম পাড়িয়ে দেন। এরপর আমি আবার সেই পুরনো স্বপ্নটি দেখলাম, লোকজন, লাশ, আমি কাঁদছি। তবে এবার আরেকটু দেখলাম, আমি লাশটার কাছে গেলাম, লাশটার মুখ খুললাম, আর মুখ খুলে যা দেখলাম তা যেন কোনো সন্তানের কপালে না জোটে, আমি দেখলাম লাশটি আর কারুর নয়, আমার মায়ের। এরপর কিছুদিন কেটে গেল, স্বপ্নটি প্রায় ভুলেই গেলাম। স্কুলে রেজাল্ট দিল, আমি খুব ভালো রেজাল্ট করেছি বলে সবাই আমাকে নানাভাবে শুভেচ্ছা জানাচ্ছিল এবং উইশ করার জন্য অপেক্ষা করছিল। তাদের সাথে থাকা অবস্থায় আমার বাবার ফোন থেকে একটা কল আসে, সালাম দিলাম, বললাম আমি খুব ভালো রেজাল্ট করেছি, মায়ের কাছে ফোনটা দিন। উপাস থেকে কেঁদে কেঁদে খালামণি বলল, তোর মা আর বেঁচে নেই। কাউকে কিছু না বলে বাসায় আসলাম, এসে মায়ের লাশের কাছে বসে খুব কান্নাকাটি করলাম আর মায়ের লাশকে বললাম, মা আমি খুব ভালো রেজাল্ট করেছি, সবাই আমাকে সান্ত্বনা দিচ্ছিল। পরে জানতে পারলাম মায়ের মৃত্যুর কোনো কারণ খুঁজে পাওয়া যায়নি। বাবা দোকান থেকে এসে মাকে মৃত অবস্থায় খাটে শোয়া অবস্থায় পান এবং ততক্ষণে মা মৃত। আমার মাকে আমি আজও খুব মিস করি, সবাই মা যেন দোয়া করবেন। ধন্যবাদ, এই ছিল ঘটনা, ভালো লাগলে শেয়ার করবেন। লিখেছেন জয় আরিফিন, আপনাকে অনেক ধন্যবাদ আপনার এই ঘটনার জন্য এবং আশা করছি যে অনেকের কাছে হয়তো ঘটনাটা ভালো লেগেছে এবং আপনি অবশ্যই SMS এর মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে আপনি অবশ্যই জানাতে পারেন যে ঘটনাটা কেমন লেগেছে আপনার কাছে। আমার মনে হয় যে আপনি একটু ওই চেয়ারটা যাবেন প্লিজ। আর আমরা এখন নেক্সট ঘটনায় যাব এবং ইন দ্য মিন টাইম আপনি আমাকে SMS করতে পারেন। SMS করতে হলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে 40 FORTI 40 স্পেসে লিখতে হবে আপনার নাম, আপনার মেসেজ, তারপর পাঠিয়ে দিতে হবে 9840 নাম্বারে। আমরা চলে যাচ্ছি আমাদের দ্বিতীয় অতিথির কাছে, আপনার নামটা একটু বলবেন, আপনি কোথা থেকে এসেছেন?
জি আমি শিমুল, আমি আজিমপুর থেকে এসেছি।
আচ্ছা, শুনি আপনার ঘটনা।
জি আমি বর্তমানে যে বাসাটায় আছি এখানে আমি এক বছর যাবত আছি। তো নর্মালি আমি কখনোই রাতে ভয় পাই না বা লাইট অফ জ্বালিয়ে ঘুমাই না। তো এবার আমি এই বাসাতে ওঠার পরে দুই একটা উইয়ার ঘটনা ঘটে যেগুলো আমার কাছে একটু অস্বাভাবিক লাগে বা আমি একটু ভয় পাই। তো আমি পরে রুমমেটদেরকে জিজ্ঞাসা করি যে আসলে এই বাসায় কোনো প্রবলেম আছে কি না। তো ওরা বলে যে খুব বেশি সিরিয়াস কিছু না, তবে ভয় পাওয়ার কিছু নাই। তো আমি এটা তেমন একটা কানে নেই না। তো যেটা হয়েছে ফাইনালি আমি সিরিয়াস যেটা ভয় পাই সেটা হচ্ছে এবার রোজার ঈদের আগের দিন রাতে। এই পর্যন্ত রুমে কেউ না কেউ ছিল, কিন্তু ওই দিন আমি সম্পূর্ণ একা হয়েছি এবং পার্সোনাল কিছু কারণে আমি ঈদে বাড়ি যেতে পারিনি। তো ওই দিন রাতে অ্যাজ ইউজুয়াল আমরা একটা কথা বলে রাখি যে আমরা সবসময় বাথরুমের লাইটটা জ্বালিয়ে ঘুমাই, কারণ আমাদের মেন ডাউটটা হচ্ছে যে মেবি আমাদের বাথরুমটাতেই প্রবলেম, এই জন্য আমরা সবসময় বাথরুমের লাইটটা জ্বালিয়ে তারপরে ঘুমাতাম। তো ওই দিন আমি অভ্যাস বসাতে যেহেতু সবাই সবসময় জ্বালিয়ে রেখেছে, আমিও বাথরুমের লাইটটা জ্বালিয়ে আমি ঘুমিয়ে পড়ি। এবং আমি আরেকটা জিনিস বলে রাখি যে আমার যে বেডটা ওটা হচ্ছে আমি রুমে আরও আমার রুমমেটরা আছে, আমার বেডটা একটু এক সাইডে, মানে রুমের মধ্যে একটু ছোট্ট একটা রুমের মতো ওখানে আমার বেডটা। তো আমি আমার মতো লাইট বন্ধ করে শুধু বাথরুমের লাইটটা জ্বালিয়ে ঘুমিয়ে পড়ি। বাথরুমে একটা আবঝালো ছিল। তো আনুমানিক রাত 2 কি 3টার সময় হবে আমি ঘুমের মধ্যে আমি দেখছি যে আমি ওখানেই ঘুমিয়ে আছি, মানে আমি স্বপ্নে ওটাই দেখছি, আমি যেখানে ঘুমাচ্ছি ওই জিনিসটাই আমি স্বপ্নে দেখছি যে আমি ঘুমাচ্ছি। এবং আমার বাথরুমের যে লাইটটা সেই লাইটের আলোটা একটু কোনাকোনিভাবে আমার রুমের দরজায় পড়ছে এবং এই আলোর মাঝখানে যদি কেউ এসে দাঁড়ায় তার একটা ছায়া পড়বে। আমি ঠিক সেটাই দেখছি যে 28 বছরের একটা ছেলে, হাফ প্যান্ট পরা ছেলেটা, তার পায়ের নিচের অংশটা দেখা যাচ্ছে, আমি শুধু তার পাটা দেখতে পাচ্ছি ছায়ার মধ্যে, তাকে আমি বাস্তবটা দেখিনি শুধু ছায়াটাই দেখেছি। এবং দেখছি ওই আমার রুমের দরজাটা আমার মাথার কাছে, ওই ছেলেটা আমাকে বলতেছে এই তোমাদের বাথরুমটা কোন দিকে, এরকম 2-3 বার বলার পরে আমি জাস্ট ডিস্টার্ব হই যে আমাকে ঘুমের মধ্যে ভাঙালো। আমি বললাম যে তুমি এখানে কি করো, তুমি যাও ওদিকে যাও, ওদিকে আমাদের বাথরুম, আমি বাথরুমটা দেখি। জাস্ট যেই আমি ওটা বলেছি ছেলেটা দৌড় দিয়ে চলেছে এবং আমার ঘুমটা ভেঙে যায়। তো কিন্তু আমি ফিল করি যে এটা আমার স্বপ্ন ছিল না, আমি কথা বলেছি, আমার এরকম লেগেছে। কিন্তু তারপরও আমি উঠিও না, আমার লাইটও জ্বালিনি, আমি এবং আমি সবার সাথে এটা শেয়ার করি যে দেখো আমি না এরকম একটু ভয় পাইছি। কিন্তু সবাই বলে না না এটা স্বপ্ন, কেউ আমার একটা কোনো গুরুত্ব দেয়নি, আমিও ভেবেছি এটা স্বপ্ন। তো এই ঘটনার 1-1.5 মাস পরে আমি এখন যে বেডটায় আছি ওই বেডটায় আগে একজন আপু থাকতো, তাকে আমি চিনি এবং তার বাসায় আমি যাই, সে বর্তমানে যেখানে আছে। এবং তাকে যে কথা প্রসঙ্গে হঠাৎ তার সাথে আমার কথা হয় যে আপু তুমি কি ওই রুমে যখন থাকতে তুমি কি ভয় পেতা, তখন সে আমাকে বললো কি হ্যাঁ হ্যাঁ আছে, ওখানে একটা বাচ্চা ছেলে আছে 5 বছরের একটা।
ও মাই গড, দেখেছেন?
কিন্তু এর মধ্যে কিন্তু ওনার সাথে আমার প্রায় বছর খানে কোনো যোগাযোগ হয় নাই, দেখা হয় নাই, হ্যাঁ, এবং এটা নিয়ে কোনো কথাও হয় নাই। তো আমি বললাম যে তাই, আচ্ছা বলো তো তোমার সাথে কি হয়েছিল। তো সে আমাকে বলে যে সে যখন ঘুমিয়েছিল তার মনে হয়েছে যে একটা বাচ্চা, 5 বছরের একটা বাচ্চা বা 4-5 বছর, সে গ্রিল দিয়ে হাঁটছে, গ্রিল বাচ্চা যেমন ঝুলে ঝুলে হাঁটে ওরকম ঝুলে ঝুলে হাঁটছে, তারপরে তার গায়ের উপর পালিয়ে যাচ্ছে, মারিয়ে যাচ্ছে, এরকম করছে।
বাচ্চার বয়স কিরকম হবে বলেন তো?
উনি বলেছে 4-5 বছর, আমি দেখেছি 7-8 বছর।
ওকে,
আরেকটা ঘটনা আছে, সেটা বললে মানে এক এক সময় এক এক বয়সে আসতেছে। তো সেটা হচ্ছে যে ও এরকম বলে, তারপর আমি বলছি যে, তারপরে ও বলে যে উঠে লাইট জ্বালাইতে নেয়, লাইট বন্ধ হয়ে যায়, এরকম হয়। এবং সে অনেক ভয় পায়, সে চিৎকার করে ওঠে, রুমমেটে এসে তাকে গড়ুদ পরে রোগ পায় এরকম আর কি, বা সুস্থ করে। তো উনি আমার সাথে এটা শেয়ার করে, তা আমি বললাম যে দেখো আপু আমি এরকম দেখছি, বলছে হ্যাঁ ওখানে ওই বাচ্চা ছেলেটা আছে। হ্যাঁ, তো তারপর উনি আমাকে যে হিস্টোরিটা বললো মূলত সেটা হচ্ছে যে আমি বর্তমানে যে রুমটায় আছি সেখানে মানে আমাদের বর্তমানে যে অ্যালোটমেন্ট এটা একটা সরকারি কলোনি, এবং এখন যারা আছে তার আগে যারা থাকতেন ওনাদের একটা ছেলে ছিল, এবং সেই ছেলের একটা মেয়ের সাথে অ্যাফেয়ার ছিল, কিন্তু ফ্যামিলিগতভাবে সেই অ্যাফেয়ারটা মেনে নেয় না, মেনে না নিয়ে অন্য একটা মেয়ের সাথে তাকে বিয়ে দেয়। এবং ওই ওয়াইফের সাথে ওনার সবসময় গন্ডগোল বা ঝগড়াঝাটি হতো, এবং পরবর্তীতে যেটা হয় যে ছেলেটা গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যা করে এবং মেয়েটাও গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করে,
দুজনে।
হ্যাঁ, দুজনে। ওই রুমে এই ঘটনাটা ঘটে, এবং পরবর্তীতে অ্যালটমেন্ট চেঞ্জ হয়, বাড়িওয়ালা চেঞ্জ হয়, এখন বর্তমানে যারা আছে এরাও প্রায় 16-17 বছরের উপরে আছে, অনেক আগের ঘটনা। তো আমরা ধারণা করেছি মূলত তাহলে মনে হয় এইটার জন্যই এরকমটা হয়েছে। তো তারপরে দেখা গেছে যে পরে আর কোনো কিছু ঘটে নাই, কিন্তু আবার কোরবানি ঈদের সময়, এটা বলেছি আমি রোজার ঈদের ঘটনা, এখন আবার কোরবানি ঈদের ঠিক সেম কাহিনী, রুমে সবাই বাড়ি চলে গেছে, আমি আবার একা হয়ে গেছি। তো আগের ঘটনার কারণে যখন আমি আপুকে শুনেছি যে এরকম একটা আপুর সাথে ঘটেছে, আপু ভয় পেয়েছে, আর আমি যেটা পরে চিন্তা করে দেখছি যে আপু আমার মতো সেম দেখেছে, স্বপ্নেই দেখেছে, যেটা আমি ঘুম থেকে উঠে ফিল করেছি যে না এটা আমার স্বপ্ন না বাস্তব, উনি হয়তো ভয়ের চেয়ে ওটাই ভেবেছে, না ওটা উনি দেখেছে, আমি এটাই চিন্তা করে পেয়েছি যে ওনার সাথে আমার সাথে যা ঘটেছে ওনার সাথে সেম তাই ঘটেছে, স্বপ্নের মধ্যেই উনি স্বপ্ন দেখেছে। তো কোরবানির সময় যেটা হয়েছে এরকম, আমি সেম ঘুমিয়ে আছি এবং ঠিক আগের মতোই ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছি, আমি ওখানেই ঘুমাচ্ছি, ওই মুহূর্তটাই আমি স্বপ্ন দেখছি ঘুমিয়ে, এবং ওই সময় মানে একদম সেম টাইমে 2-3 বাজে ওই সময় হঠাৎ আমার মনে হলো কি যে আমার এই বাগানের নিচে কেউ ফু দিচ্ছে। ফু দিলে আপনার গায়ে যদি একটা ফু দেয় একটা ফিলিং চাইছে যে আমার এখানে ফু দেওয়া হয়েছে, ওরকম ফু দিচ্ছে। দুটো ফু হওয়ার পরে আমি স্বপ্ন দেখছি, আমি স্বপ্নের মধ্যে দেখছি আমি ঘুমটা ভেঙে গেছে, এবং ভেঙে যাওয়ার পর আমি উঠে লাইট জ্বালানোর ট্রাই করছি, লাইট নিভে গেল, 2-3 বার আমি ট্রাই করেছি লাইটটা নিভে গেল না, এবং আমি
মানে জলে নিভেছে নাকি নেভানো মানে জলে নাই,
জলে নিভেছে আমি যতবার জ্বালি এটা নিভে যাচ্ছে।
ওকে,
তারপর আমি ভয় পাই, ভয় পেয়ে উঠে যাই, উঠে আমি আমার রুম থেকে বের হই, মানে আমার যে সামনে যে রুমের প্যাসেজটা ওখানে যাওয়ার চেষ্টা করি, এবং ওখানে দেখি যে আমার রুমমেটের বেডের উপরে একটা বাচ্চা ছেলে শুয়ে আছে, 2-3 বছরের একটা বাচ্চা ছেলে, বাচ্চা ছেলেটার চুলগুলো খুব উস্কো খুস্কো এবং প্রচণ্ড রক্ত চক্ষু নিয়ে সে এরকম ঘুরে আমার দিকে তাকিয়ে আছে, চোখমুখ এরকম তাকিয়ে আছে, এবং ওটা দেখে আমি ভয়ে মানে আমি লাফাচ্ছি না কি করছি, এবং কী করবো আমি বুঝতেছি না। ওই মুহূর্তে আমার ঘুমটা ভেঙে যায়, এবং ঘুমটা ভেঙে যাওয়ার সাথে সাথে মনে হলো যে 3 নম্বর ফুটে এখনই দিল, এবং আমার ঘুমটা ভেঙে গেল। মানে এর আগে 2টা ফু পেয়েছি, লাস্ট টাইম 3টা ফু পেয়েছি, আমি কিন্তু উঠে কোনো নড়াচড়া করিনি, আমি জাস্ট চোখটা এরকম করে তাকিয়েছি, কোনো নড়াচড়া করিনি যে আমার এখানে নাড়া লেগেছে, আমার মনে হচ্ছে কেউ এখানে নাড়া দিয়েছে, তাও না, আমি জাস্ট এরকম তাকিয়েছি। এবং যেটা হয়েছে আরেকটা জিনিস আমি ফিল করেছি, শূন্যতা, যে আমরা এখন সবাই এখানে বসে আছি, সবাই যদি রুমের থেকে ব্রাইট হয়ে যায় আমি একা বসে থাকি তখন একটা মনে হবে না একটা
কেউ নাই,
ওরকম একটা শূন্যতা। আর একটা জিনিস যেটা যে আমি তখন একবার চিন্তা করেছি, আমি উঠবো, আবার চিন্তা করলাম না আমি দেখেছি আমি লাইট জ্বালিয়েছি আমি জ্বলেনি, আমি আবার ওভাবেই শুয়ে পড়ি। কিন্তু ফাইনালি আমার যে 2বার আমি ভয় পেয়েছি, আমি 2বারই আমার ঘুম থেকে জাগার পর মনে হয়েছে না এটা আমি স্বপ্ন না, এটা আমার বাস্তবই ছিল, এরকম মনে হয়েছে, যদিও ব্যাপারগুলো আমার স্বপ্নের মধ্যেই ঘটেছে। এবং এরপরে আমি এখনো পর্যন্ত একদিনও একা থাকি নাই রুমে, বা যদি একা থাকার মতো সিচুয়েশন সৃষ্টি হয়েছে আমি কাউকে নিয়ে এসে থেকেছি।
আমি কতগুলো প্রশ্ন করি আপনাকে, সেই প্রশ্নগুলোর মধ্যে একটা প্রশ্ন হচ্ছে যে ছেলেটাকে যে দেখে আপনি দেখেছেন ছেলেটাকে?
আমি একবার ছায়া দেখেছি, আর একবার যেটা দেখেছি বাচ্চা ছেলে, ওটা দেখেছি।
সেটা কি মানে এমনিতে দেখতে কেমন লাগে, মানে ভয় লেগেছে আপনাকে, ভয় লাগার মতো কিছু
দেখতে হয়েছে? যে মানে সাইজে সে 2-3 বছরের বাচ্চা, তার হাত পায়ের গড়ন বা তার নাড়াচাড়া মুভমেন্ট এগুলো সব 2-3 বছরের বাচ্চা, বাট তার চেহারাটা প্রচণ্ড ম্যাচিওর এবং ভয়ঙ্কর বলতে, তার চোখগুলো এরকম গোল গোল, মাথার চুল বড় বড় উস্কো খুস্কো,
যেটা আপনি বললেন একটু আগে।
এবং
আমি যেটা জানতে চাচ্ছিলাম যে এটা কি আসলে যেরকম ভাবে অনেকে অনেকে বলেন যে অনেকে বলেন একদম পুরো মানুষের মতো দেখলাম, অনেকে বলেন ছায়া ছায়া, অনেকে বলেন ট্রান্সপারেন্ট, আপনার কোনটা? মানে
আমি দেখেছি যেটা যে একটা বাচ্চা ছেলের মাথায় যদি একটা বড় মানুষের মাথায় নিয়ে লাগাই দেওয়া হয় যে ছবিটা হবে
এরকম ধরনের। এবং এটা আপনি কি মানে এখনো পর্যন্ত দেখে যাচ্ছেন?
না এখনো আমি দেখছি না, ওই যে আমি একা থাকলে ব্যাপারগুলো
একা থাকলে, তার মানে আপনার যদি আবারও কোনোদিন এরকম হয় তাহলে হয়তো আবার আপনি দেখতে পারেন আশঙ্কা আছে।
রাসেল ভাই যেটা আমি একটু বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমাদের রুমে কিন্তু টুকটাক এর আগে টুকটাক কিছু উইয়ার ঘটনা ঘটেছে, যেটা আমি আপনাকে বলেছিলাম। বাথরুমে গিয়েছি, বাথরুমে জানলা দিয়ে মনে হচ্ছে প্রচন্ড একটা বড় ঢিল ছুড়লে যেরকম শব্দ হবে, প্লাস্টিকের বালতির মধ্যে পড়লে বালতিটা ভেঙে যাবে। আমি ওখানে খুঁজে একটা সুরকি পর্যন্ত পাইনি, এবং সকালের ঘটনা এটা আমি সম্পূর্ণ সচেতন। আরেকটা জিনিস যেটা হয় মাঝে মাঝে আমাদের বাথরুমে দুপুরবেলাটা 12:30 দিকে যদি কেউ যায় গোসল করতে, মানে আপনি ধরেন বাথরুমের দরজায় কেউ ধাক্কা দিলে শব্দ হবে এবং ভাইব্রেশন হবে, দুটাই হবে। ওখানে শুধু ভাইব্রেশনটা হয়, শব্দটা হয় না। দরজার সাথে সাথে খুললে কেউ কেউ নকও করে নেই, জিজ্ঞাসা করলে কেউ নকও করে নেই, এই ধরনের সমস্যা।
এটা এখনো হয়?
এটা মাঝে মাঝে হয়, খুব বেশি হয় না প্রবলেম।
এবং আপনি শিওর যে ওটা অন্য কেউ করছে না বাসার?
দরজা খোলার সাথে সাথে কেউ নাই, এবং সবাইকে বলা হয়েছে, জিজ্ঞাসা করা হয়েছে, কেউ কেউ।
ওকে, আমি আপনাকে একটা সাজেশন দিব যে এরপরে দেখবেন যে যদি বাথরুমটার এরকম কোনো সুযোগ থাকে, অ্যাটাচ বাথ যদি হয়, অ্যাটাচ বাথ, তাহলে আপনি দেখবেন যে মেইন দরজাটা বন্ধ করার পর এরকম কোনো ঝামেলা হয় কিনা, মানে মেইন দরজা লক করা আছে তারপরে যদি এরকম সমস্যা হয় তাহলে সমস্যাটা আসলেই বেশ ভয়ঙ্কর। যাই হোক, আমরা অনেক কিছুই ইগনোর করি আমাদের লাইফে। থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য, আপনাকে অনেক ধন্যবাদ। কিন্তু আসলে মাঝে মাঝে দেখা যায় যে ঘটনাটা অন্য, আমরা অনেক পরে টের পাই যে তখন হয়তো এরকম ইগনোর না করলেই ভালো হতো। যাই হোক, ছোট্ট বিরতিতে যেতে হচ্ছে আমাদের, এবং বিরতির পরে আবারও ফিরে আসবো, সেই পর্যন্ত আশা করছি আমাদের সাথে থাকবেন। স্টে টিউনড টু রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি।
দিস ট্র্যাক ওয়াজ ডাউনলোডেড ফ্রম fusionbd.com.
ভূত FM, দ্য নাইট কামস অ্যালাইভ উইথ গ্রামোফোন।
ওয়েলকাম ব্যাক, শুনছেন সবসময় রেডিও ফুর্তি 88.0 FM, বাংলাদেশের সর্ববৃহৎ রেডিও নেটওয়ার্ক। আমি রাসেল আছি সাথে, এবং চলছে ভূত FM। আপনারা সবাই জানেন ভূত FM এখন অন্যরকম, উইথ গ্রামীণ ফোন। আমি দেখতে পাচ্ছি ফেসবুকেও অনেকেই আমাদেরকে কমেন্ট করেছেন এখানে, এবং কমেন্ট এখানে অনেকেই আমাদের পোস্টের নিচে লাইকও দিয়েছেন। থ্যাংক ইউ সো মাচ। আমাদেরকে লিখেছেন বোরহান উদ্দিন, লিখেছেন ভালো হচ্ছে। আমাদেরকে কামরুজ্জামান রিফার থেকেছেন ভালো লাগলো। মামুন রশিদ লিখেছেন আই লাভ ভূত FM। আমাদেরকে এছাড়াও দেখতে পাচ্ছি লিখেছেন যে ভালো লাগছে ভূত FM, কাজী নাফিস ফুয়াদ। এছাড়াও আমাদেরকে রোমিও দাস এখানে লিখেছেন যে কলকাতা থেকে লাইভ অ্যাপে তিনি শুনছেন, এবং আপনাকে অনেক অনেক ধন্যবাদ যে আপনি আমাদের সাথে রয়েছেন। এছাড়াও আমাদেরকে দেখতে পাচ্ছি যে আরও অনেকে এখানে বল লিখেছেন। সুমন আহমেদ লিখেছেন গুড মর্নিং, গুড, আচ্ছা ভূত FM তিনি লিখেছেন কি ভূত FM ভালো লাগছে তার কাছে, সেটা তিনি লিখেছেন আর কি। এছাড়াও দেখতে পাচ্ছি যে আরও অনেকেই আমাদের লিখেছেন। এমডি নীরব খান আমাদেরকে এখানে এসএমএস করেছেন, এবং তিনিও লিখেছেন তার কাছে ভালো লাগছে। আমাদেরকে এমডি তারিকুল ইসলাম লিখেছেন নতুন বছরের শুভেচ্ছা। এগুলো সব ভূত FM এর আমার যে পেজটা রয়েছে সেখানে, এবং এছাড়াও দেখতে পাচ্ছি পুকি পেজে লিখছেন, নীল সীমান্ত লিখেছেন যে কানে হেডফোন লাগিয়ে তিনি শুনছেন। এবং আমাদেরকে জুবায়ের অমি লিখেছেন, এটা তার সেকেন্ড সেকেন্ড SMS, প্লিজ SMSটা করেন, কোথায় ভাইয়া দেবে যদি আপনার SMS পেলে আমি করবো। এছাড়াও আমাদেরকে এমডি আরিফ লিখেছেন যে সেকেন্ড স্টোরিটা তাকে অনেক ইমোশনাল করে দিয়েছে। আমাদেরকে মেহেদি হাসান লিখেছেন যে রুমে একা খুব ভয় পেয়েছেন তিনি। এছাড়াও SMS করছেন অনেকেই, আমাদেরকে SMS করছেন দেখতে পাচ্ছি ফারুক শান্তিবাগ চট্টগ্রাম থেকে। এছাড়াও রাইম আমাদের SMS করেছেন, এবং তিনি বলছেন সেকেন্ড স্টোরি ওয়াজ নাইস, এবং তিনি প্রথম শুনছেন ফুটি। আচ্ছা আমাদেরকে এছাড়াও দেখতে পাচ্ছি আমাদেরকে এছাড়াও তুর্য SMS করেছেন স্টেশন রোড তেজগাঁ থেকে। এছাড়াও আমাদেরকে আবির টাঙ্গাইল থেকে SMS করেছেন। আমাদেরকে দেখতে পাচ্ছি শাওন নাটক থেকে। এছাড়াও স্নিগ্ধা ধামরাই থেকে আমাদের SMS করেছেন। সুস্মিতা বড়ুয়া আমাদের SMS করেছেন গ্লেন স্কুল থেকে। এছাড়া আমাদের SMS করছেন সুমন জ্যাকসন হাসনাবাদ থেকে। আমাদেরকে আরও অনেকেই SMS করছেন, জহুরুল ইসলাম আমাদেরকে SMS করছেন, মুন্না SMS করছেন, আমাদেরকে আলদিন সহ আরও অনেকে। আপনি যদি SMS করতে চান মোবাইলের মেসেজ আপনি গিয়ে টাইপ করুন ফুর্তি FOORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। যদি আমাদের ইমেইল করতে চান আমাদের ইমেইলের অ্যাড্রেস হচ্ছে bhoot@fm.com, which is bhoot@fm@radio.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনের সেরা ঘটনা পাঠিয়ে দিন আমাদের কাছে। অবশ্যই শুরুতে উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান আপনার ঘটনাটা আমরা পড়ে শোনাবো। যারা ফেসবুকে আমাদের সাথে কানেক্টেড থাকতে চান তারা চলে যান www.facebook.com/radio.phutti, www.facebook.com/bhutfm.russell। আমার নামের স্পেলিং হচ্ছে RUSSELL। আমরা চলে যাব এখন বছরের শেষ শো, বলেছিলাম যে আমি একটা স্পেশালি করতে চাই। বাবু ভাই এখন চলে এসছেন আমাদের এখানে এবং আমরা কথা বলবো বাবুর সাথে। বাবু ভাই কেমন আছেন, এখন শরীরের কি অবস্থা?
আমার পরিচয় ছিল আর কি, আমার মামাদের সাথে আর কি চলাফেরা করতো, মন্টু ওনার নাম ছিল। ওনার সাথে দেখা হওয়ার পর উনি কথা কথা বলছে যে ভূত এফএম এ নাকি তুমি যাও শুনলাম। আমি বললাম জি যাই। তো বলে ভূতের কাহিনী টাহিনী এগুলো কি, কত কাহিনী আছে এটা আর বলার কি আছে, এটা কি? আমি বললাম যে আসলে যে অনেকে শুনতে চায়। তো বললো আমার কাছে কাহিনী আছে, নিও তুমি। কি কাহিনী? বলে আমার নিজের কাহিনী। তো যাক, ওনার কাছে মানে জিজ্ঞেস করলাম যে কি কাহিনীটা বলেন, উনি বললো কাহিনী, ওনার নিজের কাহিনী। এটা 1984-85 সাল এরকম সময়কার। তো উনি মিরপুরে, ওনারা থাকতেন মিরপুরে আর কি, 14 নম্বরে এখানে। তো উনি চলাফেরা করতেন রাতে, আড্ডাবাজি করতেন, মানে তখন হয়তো ওনাদের স্কুল লাইফ শেষ হয়েছে রাতে, এবং বেশ দুরন্ত ছিলেন ওনারা। ওনারা মানে তখনকার সময় একটু দুরন্তপনাটা বেশি ছিল এখনকার থেকে। তো এদিক ওদিক কাটাতেন, মিরপুরের বিভিন্ন এলাকায় ঘোরাফেরা করতেন। তো একদিন উনি এরকম গভীর রাতে একটা জায়গা দিয়ে আসছেন মিরপুরে, ওখানে একটা দাওয়াত ছিল ওনার, এক ফ্রেন্ডের বড় ভাইয়ের বিয়ে, ওটা খেয়ে উনি ফেরত আসছেন। তো যে এলাকা ভিতর দিয়ে আসছেন সেটা বেশ প্রসিদ্ধ এলাকা, মিরপুরে অনেক মানুষই ওখানে রাতের বেলা খুব একটা চলাফেরা করে না। এখন নাকি অনেকটাই উন্নত হয়েছে, উনি বললো যে এখন ওখানে মানে চলাফেরা কিছু মানুষ করে, বাট একটা সময় করতো না, সন্ধ্যার পর এড়িয়ে যেত বিভিন্ন কারণে, ভৌতিক কারণ বা আরও ওখানে মানে একটু মানে ক্রাইম রেটও বেশি ছিল, কিন্তু ভৌতিক কারণটা একটা কারণ ছিল আর কি। ওখানে মানে মিরপুরে নাকি অনেক বদ্ধভূমি টুমিও ছিল। তো যাই হোক, ওখানে ওখানে আসছেন রাতের বেলা, গভীর রাত, প্রায় 10-11 বাজে, ওই সময় 10-11 ওই রাস্তার জন্য অনেক
অনেক।
তো যখন আসছেন, ওনার বেশ সাহসী মানুষ, একলা একলাই আসছেন। আস্তে আস্তে এক জায়গায় ওনার একটু মানে মানে আর কি আপনার প্রকৃতির ডাকে সারাই দিয়ে মানে ওনার ই হয়, প্রেশার হয়। তো উনি ওই হেঁটে কোথায় যাবে চেষ্টা চিন্তা করলো যে রাস্তার পাশে একটা পুকুর ছিল, বড় পুকুর, এবং ওই পুকুরটাকে ওইখানকার মানুষ খুব এড়ায় চলে আর কি। তো উনি জানে পুকুরটার সম্বন্ধে, এসে তো চিন্তা করে ভূত প্রেত এগুলো কী, মানে খুব একটা গায়ে মাখে না। যদি ওখানে কিন্তু আমি পার্সোনালি জানি যে 80-এর দশকে মিরপুর, শাওড়াপাড়া, ইব্রাহিমপুর এসব এলাকায় যারা থাকতো তারা ভূত জিনিসটাকে খুব বেশি রকম বিশ্বাস করতো। কারণ আমার নানার বাড়ি
অনেক ধরনের কোনো এক্সপিরিয়েন্স আছে,
আমার নানার বাড়ি ওখানে, এবং ওখানকার মানুষজন তখন অনেকেই বিশ্বাস করতো বিভিন্ন জিনিস। আমি নিজেই অনেক মিথ জানি ওখানে।
আচ্ছা,
যাই হোক, উনিও ওই পুকুর সম্বন্ধে কিছু মিথ জানে, উনি গায়ে মাখে নেই। উনি ওই পুকুরের পাড়ে এক জায়গায় যেয়ে উনি ওনার মতো আর কি কাজ সারছেন। তো যখন কাজ সারছেন, উনি হঠাৎ করে ফিল করে যে ওনার ঘাড়ের মধ্যে একটু নিঃশ্বাস ফেললো, বেশ গরম নিঃশ্বাস। তো উনি ঝট করে পেছন ফিরে তাকায় যে কোনো মানুষ নেই, কেউ নেই, কোনো মানুষ নেই। এবং উনি যখন তাকাইছে, উনি ডান দিকে তাকাইছে, ঠিক একই সময় বাম দিকে ওনার কাঁধের মধ্যে মনে হলো কেউ মানে মানে কোনো কিছু ডাবায় দিছে, মানে ধারালো কোনো কম্পাস বা কিছু দিয়ে যদি ছুরি দিয়ে খোঁচা দেয়, জাস্ট লাইক দ্যাট, এবং মনে হলো চিড়ে দিল ডাবায় দিয়ে কিছুটা। তো জ্বলে উঠছে, উনি তাড়াতাড়ি তাকায় হাত দিয়ে এরকম করছে, হাত দিয়ে ধরছে। তো ধরে দেখে যে ওই জায়গা দিয়ে রক্ত বেরোচ্ছে ওনার, বাট কেউ নাই, কিছু নাই। তো উনি একটু ভয় পায় যে কি ব্যাপার, সাপ টাপ কিছু কিনা, চিন্তা করে সাপ এরকম বেয়ে এই পর্যন্ত উঠবে, আমি তো টের পাবো। তো উনি খুব ভয় পায়, উনি মানে ভৌতিক ব্যাপারে ভয় পায় না, উনি ভয় পায় যে
কি পোকামাকড় কিনা,
পোকামাকড়। তো উনি ওইটা র্যাপ করতে থাকে এবং শার্ট দিয়ে ওই জায়গাটা চেপে ধরে। তো এই সময় উনি দেখে ঠিক পুকুরের উপর দিয়ে, ওই যে পুকুরটা ঠিক মাঝামাঝি সাইড থেকে কিছু একটা ভেসে চলে যাচ্ছে, যেটা যাচ্ছে ভেসে, সেটার শেপ হবে 3-4 ফিট উচ্চতা, এবং মানে ঠিক জমাট বাঁধা একটা অন্ধকারের মতো। জমাট বাঁধা বলতেছে যে
খুব অদ্ভুত, কিন্তু মানে বর্ণনাটা খুব অদ্ভুত
বলতেছে, অন্ধকারটাকে যদি খুব জমাট বাঁধা দাও কোথাও, মানে অন্ধকারের ভেতর অন্ধকার, হ্যাঁ, মানে মনে হচ্ছে
বেশি কালো, বেশি কালো,
এবং ওইটা যে একটা আলাদা কিছু ওইটা বোঝা যাচ্ছে, এবং সেটা পুকুরের উপর দিয়ে ভেসে ভেসে যাচ্ছে, মানে পানির থেকে প্রায় এক ফিট উপরে এরকম
হবে। মানে চারপাশে যেটুকু আলো আছে সেই আলোতে ওই অন্ধকারটাকে আলাদা করা যায়।
মনে হচ্ছে আলো আলো দিয়ে অন্ধকারটাকে দেখা যাচ্ছে, অন্ধকারটা একটু সে। আর উনি তখন খেয়াল করলো ওটা মেঘের মতো আর কি, যেখান দিয়ে যাচ্ছে সেই জায়গার ওই পাশের আলো দেখা যাচ্ছে না।
আচ্ছা আচ্ছা আচ্ছা,
হ্যাঁ মানে হালকা ছোটখাটো
দুই একটা আলো, ট্রান্সপারেন্ট না,
ট্রান্সপারেন্ট না। তো উনি দেখে বেশ ভয় পেয়ে যায়, কারণ ওটা একটা সত্তা। ওটা ঠিক পুকুরটা পার হয়ে অনেকখানি চলে গেছে, তারপরে যে একটা সার্কেল করে আবার ওটা আসছে ওনার দিকে, মানে ব্যাক করে আসছে। তখন ওনার শরীরে সব ব্রণ দাঁড়ায় যায়, উনি মানে বুঝতে পারে না জিনিসটা কি। উনি করে কি ঘুরে হাঁটা শুরু করে, মানে অপোজিট রাস্তায় যাওয়ার জন্য। এবং কিছু দূর হেঁটে উনি পেছন ফেরে, যেটা নাকি স্বাভাবিকভাবে মানুষ করে। তো দেখে যে ওই ছায়াটা পুকুর পার হয়ে গেছে এবং আসছে, কিন্তু ওদিক দিয়ে আসছে। উনি আরও জোরে হাঁটা শুরু করেন, এবং মানে তখন পর্যন্ত ওনার ভিতরে এমন জিনিস ছিল যে উনি ওই তখন পর্যন্ত এই দোয়া দুরুদ পড়ার মানুষ না আর কি।
আচ্ছা,
হ্যাঁ সে হেঁটে দ্রুত পার হচ্ছে ওখান থেকে। তো হাঁটতে 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 একসময় সে ওই মেন রোডে চলে আসে, এবং মেন রোডে এসে উনি ডানে বামে তাকায়, পেছনে তাকায়, কিছুই দেখে না, কিছুই নেই আশেপাশে, মানে উনি একলাই। উনি দেখে ওনার ঘাম টাম বের হয়ে গেছে ঠান্ডার সময়। তারপর তো উনি তারপরও হাঁটে হেঁটে হেঁটে ওই ওনাদের চোদ্দ নম্বরে ওখানে আসে। এসে যখন উনি চোদ্দ নম্বরে ঢোকে ওই মানে ওনাদের যে রাস্তাটা আপনার ভেতরে ঢোকে, ওখান থেকে ঢোকার সময় ওনার কাছে কেমন যেন একটু অ্যাবনর্মাল লাগে সব কিছু। মানে ঠিক নর্মালি যেরকম দেখে সেরকম না, মানে উনি কলোনিতে থাকতো, ওনারা কলোনির কাছে যখন যাচ্ছে মনে হচ্ছে যে এই শীতের মধ্যেও অনেক বেশ বাতাস হচ্ছে। ওনার বাসার আশেপাশে কিছু গাছগাছালি ছিল সেগুলো নড়ছে, তারপর তরকারির সবজির গাছ ছিল সেগুলো নড়তেছে, ওনার বাতাসে নড়তেছে, বেশ ভয় পায় উনি। তো উনি ওনাদের বাসায় চলে আসে, গেটে এসে কাউকে জাগাতো না রাত, গভীর রাত, মানে হয়েছে বাবা বাবার দাবার রাগ করতো। উনি বাসায় ঢুকে যায়, ঢুকে যায় ওনার যে শোবার জায়গাটা ছিল সেটা ছিল ওনাদের বাসার গেটের সামনে একটা জায়গা, মানে একটা চৌকির মতো পাতা ছিল আর কি। ভেতরে রুমের ভেতর উনি থাকতো না, রাত্রে ফ্যামিলি মেম্বার অনেক ছিল। তো উনি চুপচাপ নিজের জায়গায় উনি সেটেল হয়ে যান, রাত্রে শুয়ে পড়ে। উনি যখন শুয়ে পড়ে উনি প্রায় ঘুমের মতো অবস্থা, ঘুমাই গেছে। এই সময় হঠাৎ করে ওনার মনে হয় যে ঘুমের মধ্যে থেকেই মনে শব্দ হচ্ছে একটা কেমন। তো উনি তাকায় তাকায় ঘুমের আর কুটখাট একটা শব্দ আর কি, তাকায় তাকায় দেখে কেউ নাই। তখন উনি হঠাৎ খেয়াল করে আচ্ছা অন্ধকারে ওনার যে যে জায়গাটা উনি শুয়ে আছে তার সামনে মানে বারান্দা ছিল দিকে, দেখে বারান্দার মধ্যে ওরকম ঠিক জমাট বাঁধা অন্ধকার,
ওই অন্ধকারটা
অন্ধকারটা এবং ওই মানে অন্ধকারটা বাইরের যে আর্চ লাইট যেটা লাইটটাকে ব্লক করে রাখছে, কিছুটা দাঁড়ায় আছে। উনি তখন খুব ভয় পায় এবং ওই সময় উনি নিজের অজান্তে দোয়া পড়েন, দোয়া পড়েন এবং চোখ বন্ধ করেন আবার তাকান। তো একটু পরে উনি মনে করেন যে মানে ওনার একটু ধাতস্থ হয়, আবার তাকায় দেখে কিছু নাই। তো উনি ঘুমানোর চেষ্টা করেন, চোখ বন্ধ করে শুয়ে থাকেন। তার কিছুক্ষণ পর যেটা হয় সে মানে এটাতে খুব ভয় পেয়ে যায়, উনি ফিল করে খুব ঠান্ডা কিছু একটা ওনার কপালে টাচ করতে। তো উনি ফট করে হাত দিয়ে ধরার চেষ্টা করেন কী জিনিসটা, হাত দিয়ে ধরে রাখে একটা লোমস হাত, বেশ মানে মনে হচ্ছে যে মানে কি জিনিসটা। উনি যেটা বলছে ট্রেডার আছে না যে গাড়ি টাড়ি পরিষ্কার করি আমরা, ওই টাইপের নরম লোমস।
আচ্ছা,
তো উনি বেশ মানে ই হয়ে যায় যে এরকম একটা হাতের মতো, এবং উনি চোখ মেলে যখন তাকায় উনি দেখে এরকম একটা কালো অন্ধকারের মধ্যেই বেশ দূর পর্যন্ত চলে গেছে, কিন্তু ওইটা কোত্থেকে আসছে সেটা সে দেখে না। এবং এই পর্যায়ে সে মানে হাতটা একসময় সম্মুহিতের মধ্যে ছেড়ে দেয় এবং উনি মানে সেন্স হারায় ফেলে বা ওনার আর খেয়াল নেই। তো উনি ভোরবেলা ওনার ঘুম ভাঙে, তখন ওই যে সকালে যখন আপনার আদান হচ্ছে এই সময় ওনার ঘুম ভাঙে, এবং উঠে যে উনি পরদিন সকালে ওনার মাকে বলে, ওনার জ্বর টর এসে যায় আর কি অবস্থায়। তো ওনার মাকে বলার পর ওনার মা শুনে শুনে বলে যে তুমি কোনো খারাপ জায়গায় দিয়ে আসছো, তোমার কোনো আসর হয়েছে। এবং এরপরের থেকে ওনাকে কন্টিনিউয়াসলি উনি উল্টাপাল্টা জিনিস দেখতে থাকে ওনাদের এখানে, বিশেষ করে এই যে অন্ধকার জিনিসটা, তারপরে মনে করেন যে উদ্ভুট উদ্ভুট জিনিস ওনার দেখা যায়, সিমটম দেখা যায়, উনি নাকি ওই ভয় বেরোতো না। তো তখন ওনাকে ওনার এক খালা, এক মহিলা ছিল, সে নাকি খুব পলিশগার টাইপের, ওনার কাছে নিয়ে যায়। তো সে বলে যে ও রাতের বেলা আসছিল, ওখানে একটা খারাপ জিনিসের নজর পড়ছে, ওনাকে মানে ঝেড়ে টেড়ে দেয় এবং ওই তাবিজ দিয়ে দেয় আর কি। তারপর থেকে উনি এটা
সমাধানটা হয়তো খুব সামান্যই ছিল বা সমাধানটা করা সম্ভব হয়েছে, কিন্তু উনি যে এক্সপিরিয়েন্স এর মধ্যে দিয়ে গেছেন
সেটা খুবই ভয়ঙ্কর,
মানে ভয়াবহ। মানে আপনি যে কথা বলেন এটা মোটামুটি এখনো পর্যন্ত এরকম মনে শুনে নাই যে মানে একটা নির্দিষ্ট শেপ
গভীর রাত্রে তো চুল ছেড়ে রাখছে বারান্দার থেকে, সেটা লম্বা চুল
মানে ওই উপর থেকে
ঝুলে আসছে, ঝুলে আসছে
মানে কে বা কে মানে কিছু মানে
চুলের মতো ঝুলে আসছে,
অদ্ভুত ব্যাপার, কিন্তু খুবই অদ্ভুত ব্যাপার। তো বুঝতেই পারছেন যে এরকম আরো দারুণ দারুণ সব ঘটনা থাকবে ভূতাসমে আজকে, এবং আমরা ভূতাসমে 2014 সালের শেষ এপিসোডটি করছি, সামনে নতুন বছর আমাদের, এবং এই মুহূর্তে আপনাদের সবাইকে জানিয়ে রাখছি একটা ছোট্ট বিরতি নিতে হবে আমাদেরকে, এবং বিরতির পরে আবারও ফিরে আসবো। ইন দ্য মিন টাইম আপনি আমাদের SMS কোড মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি FORTI ফুর্তি স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বার। যারা আমাদের ইমেল করতে চান তারা আমাদের ইমেল অ্যাড্রেসটি জেনে নিন, আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhootfm@radio.fm which is bhootfm@radio.fm। আপনার নাম ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া সেরা ঘটনাগুলো পাঠিয়ে দিন আমাদের কাছে। ফেসবুকের অ্যাড্রেসটি হচ্ছে www.facebook.com/radio.fm www.facebook.com/bhootfm.rasel। আমরা এখানে অডিও ক্লিপ প্লে করবো, আচ্ছা, আমাদের ফেসবুক পেজ www.facebook.com/bhootfm.rasel, সেখানে আমরা কয়েকদিন আগে এই সপ্তাহের শুরুতেই একটা পোস্ট দিয়েছিলাম, এবং সেই পোস্টটা আচ্ছা সেই 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 ঘটনাটা আমি একটু পরে যাব, তার আগে আমরা একটা অন্য ঘটনা শুনে আসবো, এবং তারপরে আমরা সময় পেলে আমরা ওইটাও আপনাদের শোনাবো এবং শোনানোর ইচ্ছা আছে আমাদের। তাহলে ছোট বিরতির পরে আবারও ফিরে আসছি, স্টে টিউনড রেডিও ফুটি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুটি।
দিস ট্র্যাক ওয়াজ ডাউনলোডেড ফ্রম fusionbd.com.
Boot FM, the night comes alive with grounding form.
Assalamu alaikum, Rasel bhai. আমি খুলনা থেকে নাফিস বলছি, ঘটনা চলে যাচ্ছি। ঘটনাটি আমার কলিগের লাইফে ঘটেছিল, তো আমার জীবনে যে ঘটনাটি ঘটেছিল এটা আসলে আমার কাছে আনএক্সপেক্টেড ছিল। আমি আমাকে বারবার আসলে একটা কারণে বারবার একই প্রশ্ন করতাম যে ভাই আপনি লিফটে কেন উঠতে পারতেন, উনি প্রচণ্ড ভয় পেতেন লিফটে উঠতে, কখনো লিফট প্রেফারই করতেন না। ছয়তলা সাততলা দশতলা আমার সাথে আমার প্রায় দিনই হেঁটে উঠতে, কিন্তু আমি বেশ বিরক্তই ছিলাম ব্যাপারটা নিয়ে, যে আসলে এইভাবে যদি হেঁটে হেঁটে উঠতে হয় এত দূর আসলে বেশ কষ্টকর, আমি লিফ্ট প্রেফার করতাম উনি করতেন না। তো এই কারণে একদিন বেশ বেশ জোর করে আমি জিজ্ঞেস করি যে কী আছে আসতে বলতে হবে আপনাকে কী সমস্যা। উনি আমাকে একটা কথাই বলেন যে আসলে এই ঘটনাটি আমি খুব বেশি মানুষের সাথে শেয়ার করিনি, তো আপনার কাছে করছি যেহেতু আপনি আমার সাথে কাজ করছেন, একসাথেই কাজ করতে হয়, তো আজকে আপনি শুনেন। তো ওই দিনকে উনি আমাকে ঘটনাটি বললেন। ঘটনাটি হলো ওনার, উনি তখন একটা এক্সপোর্ট ওরিয়েন্টেড ফার্মে কাজ করতেন, এবং মোটিসিতে কোনো একটা বিল্ডিং ওনাকে প্রায় যেতে হতো। এই বিল্ডিংটাতে উনি মানে ওনার কাজই ছিল যে ডকুমেন্টস যেগুলো আর কি প্রয়োজন সেগুলো সন্ধ্যার দিকে রেডি হবে, এবং উনি ওটা ছয়টা সাড়ে ছয়টার দিকে নিয়ে একবার অফিসে ঢুকতেন আর বাকি কাজগুলো করার জন্য। তো এরকমই একদিন থার্সডেতে উনি ওই বিল্ডিংয়ে গিয়েছিলেন, এবং ওটা শীতকাল হওয়াতে ওটা মানে শীতকাল হওয়াতে যেহেতু সন্ধ্যা আগে আগে হয়ে যায় আর থার্সডে ছিল, লোক সমাগম বেশ কম ছিল। তো উনি ওখানে যাওয়ার পরে উনি লিফটে দেখলেন লিফটে কোনো অপারেটর নেই, এবং উনি একাই উঠে গেলেন লিফটে, লিফটটা পুরোটাই ফাঁকা ছিল। উনি নয়তলাতে যাবেন, তো উনি এইটা কল দিয়েছিলেন, এইটা কল দিয়ে উনি আর কি ওয়েট করতে থাকেন, দরজা বন্ধ হয়, দরজা বন্ধ হয়, তখন উনি দেখতে পান যে আসলে লিফটের ভেতরে কেউ নেই, উনি একাই উঠছেন। পাঁচ বা ছয়তলায় এরকম সময় যখন আস লিফটটা এসে পৌঁছালো, ঠিক সেই সময় একটা ধাক্কা খায় লিফটটা, ধাক্কা খেয়ে বন্ধ হয়ে যায়, লাইট অফ হয়ে যায়, লিফট থেমে যায় টোটালি। তখন উনি বুঝতে পারেন যে আসলে ইলেকট্রিসিটি চলে গিয়েছে, এবং এরকম সিচুয়েশন উনি আগে কখনো পড়েননি। তো উনি বেশ মানে বেশ নার্ভাস হয়ে পড়েন যে আসলে নতুন বিল্ডিং কেউ আছে কিনা, কেউ আসলে মানে রেসপন্ড করবে কিনা, জেনারেটর কতক্ষণ চলবে, এসব নানাবিধ চিন্তা করতে থাকেন। 30 সেকেন্ডের মতো অতিবাহিত হওয়ার পরে উনি চিন্তা করেন যে মোবাইলের টর্চ লাইটটা জ্বালাই, বন্ধ করে থাকার সাথে একটু আলো হলে ভালো হয়। তুমি ওনার মোবাইলের টর্চ লাইটটা জ্বালান, জ্বালানোর পরে উনি জাস্ট দরজার দিকে ধরেন, দরজার দিকে ধরালে দরজাটা আসলে লিফটের যে দরজাটা ছিল একেবারেই নতুন লিফট হওয়াতে রিফ্লেক্ট করছিল, উনি নিজেকেই দেখতে পাচ্ছিলেন নিজের অবয়বটা, এবং হঠাৎ করে ওনার পেছনে চলতে পেছনে গিয়ে উনি দেখতে পারেন যে ওনার ডান সাইডের কর্নারে কেউ একজন দাঁড়িয়ে আছে। এটা দেখার পরে আসলে উনি বেশ হতটি খান, এবং প্রথমবার উনি ভেবে নেন যে আসলে এটা আসলে একটা ভুল দেখছেন উনি, এবং কোনো হ্যালোসিনেট করছেন। তো উনি জাস্ট ওনার চোখটা সরিয়ে ফেলেন, সরিয়ে ফেলে অন্যদিক এদিক ওদিক থাকিয়ে আবার কনফার্ম করার জন্য তাকান ওই জায়গাটা, এবং উনি দেখতে পাননি কি বলতে ক্লিয়ারলি, পেছনে একটা মনে হচ্ছে বেশ লম্বা সাদা অবলোক দাঁড়ানো আছে এবং হেলানের মতো হেলান দেওয়ার মতো করে বেশ লিফ্টের গায়ের সাথে মিশে আছে আর কি। এটা দেখার পর উনি বেশ বেশ ধাক্কা খান। এবার উনি আসলে কোনোভাবেই প্রস্তুত ছিলেন না, যেহেতু লিফ্টটা পুরোটাই ফাঁকা ছিল, এবং এটা দেখে উনি মানে ওনার কোনো রিয়েকশন করার মতো জানার মানে প্রতিক্রিয়া দেখানোর মতো কিছু তখন উনি আর খুঁজে পাচ্ছিলেন না। উনি দৌড়ে পড়া শুরু করেন। আল্লাহর নাম নিতে থাকেন যে কখন তাড়াতাড়ি ইলেকট্রিসিটি আসে। দু থেকে ছয় মিনিট বা আড়াই মিনিট এরকম সময় আর কি লিফ্টটা লিফ্টের লাইট জ্বলে ওঠে এবং সবকিছু অন হয়ে লিফ্টের একটা ধাক্কা খেয়ে ফ্লোরে দাঁড়িয়ে যায়। তো উনি মেসেজ লিখে দিয়েছিলেন যে যেহেতু পাঁচ থেকে ছয় যাচ্ছিলাম তো ওইখানে অন্তত থেমেছে। উনি জাস্ট স্ক্রিনের দিকে তাকিয়ে কল দিলেন আর কি। আবার যেহেতু কলটা তো আবার রিস্টার্টের মতো হয়েছে, আবার নতুন করে কল দিতে হবে। উনি দেখতে পেলেন যে উনি কল দেওয়ার আগে দরজাটা খুলে গেল এবং যে অবয়বটার পেছনে ছিল ওটা ওনার জাস্ট উনি দেখতে পেলেন যে অবয়বটি দরজা খোলার সাথে সাথে ওনার সামনে দিয়ে হেঁটে উনি আমাকে বললো যে আসলে লিফ্টের আলোতে যতটুকু দেখা গেছে ততটুকু আমি যেটা বুঝেছি ওটা আর কি জাস্ট খুব স্মুথ ভাবে চলে যাচ্ছে। আমি আসলে তখন জিজ্ঞেস করলাম যে ভাই ওই যে ফ্লোরটা থেমেছিল ওটা কত তলা ছিল? উনি আমাকে একটা কথাই বললেন যে ভাই এইটা আরো একটা উইয়ার জিনিস, এটা ছিল 17th অর্থাৎ 18 তলা ছিল। আমি বললাম ভাই কেমন কীভাবে এটা সম্ভব হয়ে আসলে আপনি তো 5-6 তলা ছিলেন। বলে যে আমার প্রশ্ন এখানে আমি 5-6 তলা ছিলাম। এরপরে আর শুধু ওনার সাথে কোনো খারাপ কিছু হয়নি। উনি তাড়াতাড়ি দরজা বন্ধ করার কল দেন এবং লিফ্ট কল নিয়ে দরজা বন্ধ হয়ে যান। তারপরে উনি আবার এইটে কল দিয়ে উনি চলে আসেন। আসার পরে আটায় নামার পরে উনি আসলে তখন মানে নিজেকে মানে বিশ্বাস করাতে পারছিলেন যে উনি উপর থেকে নিচে আসলেন, আসলে যাচ্ছিলেন নয়ে চলে গিয়ে চলে গেলেন 18-তে, আবার আসলেন 18 থেকে ব্যাক করে আবার 9 তলাতে আসলেন। তো এইগুলো আসলে উনি মেলাতে পারছিলেন না কিছুই। ওই অফিসে ঢুকে উনি কিছু সময় নেন বসে পানি খেয়ে বেশ নার্ভাসনেসটা কাটানোর চেষ্টা করেন, করে উনি কাজ করে বের হয়ে আসেন। বের হয়ে এসে ওই বিল্ডিং এ সিঁড়ি দিয়ে নামেন। এরপর থেকে আমাকে যে বলেছেন উনি যে ওই বিল্ডিংয়ে যতবারই উনি গিয়েছেন ততবারই উনি এরপরে হেঁটে উঠেছেন, কোনোদিন কোনো মানে লিফ্ট ব্যবহার করার চেষ্টাও করেননি। আমি জিজ্ঞেস করেছিলাম যে হ্যাঁ এটা আসলে কোনো এক্সপ্লেনেশন চেয়েছিলেন কিনা, কারোর কাছে জিজ্ঞেস করেছিলেন কিনা। তো উনি আমাকে বললেন যে ভাই আসলে ওখানে যেতাম আমি আমার ফার্মের কাজে, তো আমি কারোর কাছে এটা আসলে বলিও নি জিজ্ঞেস করিনি। আমি যেহেতু দ্রুত সম্ভব ওই কাজটা মানে ওখানকার ওই চাকরিটা চেঞ্জ করে এখানে চলে আসি, যেহেতু আমার আসলে এমন একটা ভীতি কাজ করছিল যে পরবর্তীতে ওই বিল্ডিং এ যেতে আমার ভয় লাগে। আমার মনে হতো যে আমার আরাম যখন সিঁড়ি দিয়ে উঠছি আমার পেছনে কেউ আছে। এরপর থেকে আর কি উনি ওই চাকরিটা 3 মাসের মধ্যে চেঞ্জ করে এই ফার্মে চলে আসেন। তারপরে আমার সাথে তার এখানে দেখা হয় এবং স্টিল নাও ওনার সেই লিফ্ট ভীতিটা এখনো কাজ করে, লিফ্টে পরতপক্ষে ওঠেন না। এরপর থেকে আসলে আমার কখনোই খারাপ লাগেনি, যেহেতু ওনার একটা ভীতি ছিল চেষ্টা করতাম যাতে আমি লিফ্ট না ওঠানোর লাগে। এই ছিল আসলে এই ঘটনা। এক্সপ্লেনেশন আমার কাছে জানানি আমার যে কলিগটি আমাকে বলেছেন ওনার কাছেও ওনার নাম আমি একটু বলে দিই, সুমন ভাই। ওনার কাছেও ওইটার কোনো এক্সপ্লেনেশন নেই। ধন্যবাদ আপনাকে, সবাইকে ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।
Boot FM, the night comes alive with Grounding Form.
ঘটনা শোনার পরে মনে হচ্ছে যে নতুন বছরের রেজুলেশন হবে হচ্ছে লিফটে না উঠে আমরা নিজেরাই মানে কি বলবো পায়ে পায়ে সিঁড়ি ভাঙবো, এরকম একটা কিছু হতে পারে। যাই হোক, শুনছেন সবসময় রেডিও ফুটি, চলছে ভূত এফএম, আর ভূত এফএম এখন অন্যরকম উইথ গ্রামীণ ফোন। আপনারা সবাই জানেন আমার সাথে রয়েছে মাসুম, আমি রাসেল আছি সাথে, এবং আজকের অতিথি এত আছেনই আমাদের সাথে। আমরা তাদের কাছ থেকে একটার পর একটা ঘটনা শুনবো ইনশাল্লাহ। একটা এই মুহূর্তে কিছু SMS পড়ে ফেলতে চাই। আমাদেরকে আনিকা লিখেছেন এবং তিনি পতেঙ্গা চট্টগ্রাম থেকে SMS করেছেন আমাদেরকে। এছাড়াও SMS করেছেন দেখতে পাচ্ছি হিমেল চৌধুরী গাজীপুর থেকে আমাদেরকে দেখতে পাচ্ছি। এছাড়াও মাহি SMS করেছেন, SMS করেছেন আফিক মিরপুর এক থেকে। এছাড়াও তামিম কিশোরগঞ্জ থেকে আমাদের SMS করেছেন, ফরহাদ আমাদের SMS করেছেন পান্থপথ থেকে, টুপু আমাদেরকে SMS করেছেন। আচ্ছা ফারহান ফরহাদ আবার লিখেছেন ভালো লাগছে SMSটা দেখে, যেন পড়লাম যে ভূতান দিন দিন ভয় বেশি লাগছে। আমরা চেষ্টা করছি আসলে নতুন নতুন ভাবে মানে মানে আমরা নানান রকমের এক্সপেরিমেন্ট করছি এবং আপনার সত্যিই কষ্ট করছি, চেষ্টা করছি আপনাদের জন্য। ভালো ভালো কিছু উপহার দিতে। আমাদের সামনে আরও অনেক প্ল্যান রয়েছে, এক একে আপনারা জানবেন, এবং মোটামুটি যা যা বলেছিলাম তা তো আমরা এক একে করছি। আমরা এখন ঢাকার বাইরে শো করছি, আমরা বইমেলায় বই নিয়ে আসছি, আরও এরকম অনেক কিছুই থাকবে আপনাদের জন্য আশা করছি। আমরা সমস্ত পৃথিবীর মানুষ যেন শুনতে পান, যারা বাঙালি রয়েছেন যেখানেই তারা যেন শুনতে পান, সেজন্য আমরা অ্যাপ নিয়ে আসছি। সুতরাং আশা করছি যে আরও অনেক কিছুই হবে। ফাহিম যশোর থেকে আমাদের এসএমএস করেছেন এবং আমাদেরকে এসএমএস করেছেন মিন এবং লিখিল, এছাড়া আমাদেরকে এসএমএস করেছেন দেখতে পাচ্ছি প্রীতি রাজশাহী থেকে, এবং সেকেন্ড স্টোরিটা তার কাছে অনেক ভালো লেগেছে। এম আই রকিব আমাদেরকে এসএমএস করেছেন ভান্ডারিয়া থেকে, এছাড়াও রাফি হাজারিবাগ থেকে আমাদের এসএমএস করেছেন, পাপড়ি ভূতের গলি থেকে এসএমএস করেছেন, বাবু ভাইকে থ্যাংকস জানিয়েছেন এবং ভয়ঙ্কর ঘটনাটার জন্য, সত্যি ঘটনাটা খুব সুন্দর ছিল। রাহাত আমাদের এস এম এস করছেন সিলখেট থেকে, এছাড়াও রাজন আমাদের এস এম এস করছেন মুগদা থেকে, নাজ ধানমন্ডি ধানমন্ডি থেকে তিন বছরের মেয়েকে নিয়ে তিনি আমাদের সাথে শুনছেন এবং তিনি লিখেছেন যে প্রতিদিনের মতো আজকেও শুনছেন তিনি। থ্যাংক ইউ সো মাচ আপনাদের এত, মানে আপনাদের এই এস এম এসগুলো আমাদের অনেক উৎসাহ দেয়। আসলে সারা সপ্তাহের পরিশ্রম আমরা নিমেষেই ভুলেছি আপনাদের কোনো এস এম এস পেলে। আলভিন আহমেদ আমাদের এস এম এস করেছেন, এস এম এস করেছেন আমাদেরকে আজ আরও অনেকেই, এবং আমি দেখতে পাচ্ছি যে ফেসবুকে অনেকে করেছেন, ফেসবুকের এস এম এসগুলো ফেসবুকের পোস্টগুলো আমি একটু পরেই পড়ছি। আমি আপাতত চলে যাচ্ছি আরও একটা ঘটনায়, যে ঘটনাটি আমাদের একজন লিসনার পাঠিয়েছেন, তার মতো করেই পড়ছি আমি। একটা আমরা লিখতে আর একটু ডিফারেন্ট সব কিছু হচ্ছে আর কি। তো যাই হোক, আমি আরেকটা ঘটনা পড়ি। এই ঘটনাটাও আমার কাছে খুব অদ্ভুত লেগেছে, কিছুটা ইমোশনাল মনে হচ্ছে এই ঘটনাটি। লিখছেন, আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি শিওর যে আপনি ভালো আছেন। আমি সনি ফ্রম ঢাকা, আজ আপনার সাথে লাইফের সুপার ন্যাচারাল একটা ঘটনা শেয়ার করতে চাই। পার্সোনাল কিছু সমস্যার কারণে আমি স্টুডিওতে ঘটনাটা শেয়ার করতে পারবো না বলে দুঃখিত, তাই ইমেইলটা পাঠালাম, আশা করি লিসনারদের পড়ে শোনাবেন। ঘটনাটা যাবার আগে আমি একটু নিজের সম্পর্কে মানে একটু বলতে চাই। আমার জন্ম চিটাগংয়ে এবং 2009 সেখানেই এসএসসি কমপ্লিট করেছি আমি, এবং আমরা কোনো দিন আমাদের ভিলেজ অর্থাৎ বরিশালে যাইনি। ঘটনার শুরু 2007 থেকে, তখন আমি ক্লাস 9 পড়ি। আমি ক্লাস 7 থেকেই রেগুলার তাহাজ্জুদের নামাজ পড়তাম এবং আলহামদুলিল্লাহ এখনও কন্টিনিউ করছি। সারাদিন স্কুল আর কোচিংয়ের পর সন্ধ্যায় এসে ঘুমাতাম আর সারা রাত পড়তাম, তারপর তাহাজ্জুদের নামাজ এবং ফজরের নামাজ পড়ে ঘুমাতে যেতাম। আমি অলওয়েজ সিজদায় গিয়ে আমার মোনাজাত কমপ্লিট করি। একদিন রাতে তাহাজ্জুদের নামাজ পড়ছি, রাত তখন প্রায় মেবি 3:20 হবে, এবং আমি মোনাজাত থেকে উঠে চোখটা খুললাম আর দেখলাম আমার চোখের পলকে আমার সামনে থেকে হঠাৎ একটি ব্ল্যাক শ্যাডো আমার ডাইনিং স্পেস থেকে কিচেনের দিকে চলে গেল। তার পেছন পেছন একটা সাদা আলো ওয়াল ঘেঁষে কিচেনের দিকে চলে গেল। আমি ভাবলাম হয়তো আমার হেলুসিনেশন হয়েছে। এরকম আরও একদিন রাতে ঠিক সেম ঘটনা আমার সাথে ঘটে। আমি ভয় পেলাম না, বাট একটু সারপ্রাইজড হলাম, কারণ ছোটবেলা থেকেই ভয় জিনিসটা একটু কম আমার মধ্যে। সকালবেলা আম্মুকে বললাম, আম্মু বলল ওগুলো কিছু না। এভাবে প্রায় দুই তিন উইক কেটে গেল, এর মধ্যে আমার সাথে আর কিছুই ঘটেনি, বাট খুব উইয়ার্ড একটা স্বপ্ন আমি দেখতে লাগলাম, আর সেটা প্রতি বৃহস্পতিবার রাতে। স্বপ্নটা ছিল এমন, কেউ একজন আমাকে মেরে ফেলতে চাইছে, যেমন হয়তোবা গলা টিপে কোনো উঁচু পাহাড় বা বিল্ডিং থেকে ধাক্কা মেরে, আর আমি সাথে তার সাথে অনেক ফাইট করছে, কিন্তু আমাকে কোনোভাবেই সে মারতে না পেরে আমার ডান হাতের বৃদ্ধা আঙ্গুল কেটে ফেলে দিচ্ছে। আর আমি চিৎকার করছি, তারপর ঘুম থেকে জেগে উঠেছি। তবে মাঝে মাঝে যখন তাহাজ্জুদের নামাজ পড়তাম, তখন আমার রুমে খুব সুন্দর একটা গন্ধ পেতাম, পারফিউম নাকি কিসের স্মেল ছিল আমি আজ এক্সপ্লেন করতে পারবো না। আম্মুকে বলার পর আম্মু আমাদের বংশের নাম করা হুজুরের সাথে দেখা করলেন, এবং সম্পর্কে উনি আমার দুঃসম্পর্কের নানা হন। তিনি আম্মুকে এক উইক পর ইনফর্ম করলেন, তিনি বললেন যে কোনো এক খারাপ জিন আমাকে খুব পছন্দ করে, তাই আমাকে ভালো কাজে বাধা দিতে চায়, এবং তবে কোনো এক ভালো স্পিরিট মেবি আমার পূর্বপুরুষের কারো স্পিরিট হতে পারে যা আমাকে প্রোটেক্ট করছে। এভাবে 2010 সাল আসলো, আমরা ঢাকা শিফট করলাম, কিন্তু ওই স্বপ্ন আর যেমন ওই স্বপ্ন আর সুন্দর স্মেল তখনও আমার পিছু ছাড়েনি, যখন আমি খুব একা থাকতাম, যেমন বারান্দায়, বেডরুম, এমনকি ক্লাসরুমে, তখন এই সুন্দর স্মেলটা ফিল করতে পারতাম। সেটা হয়তো যা 8-10 সেকেন্ড থাকতো, দেন আর থাকতো না। কোনো এক ফ্রাইডের সকালবেলা কোচিং করতে বাসে যাচ্ছিলাম, বাস থেকে না নামতেই বাসটা ছেড়ে দেয় আর আমি রাস্তায় পড়ে যাই। মাথায় খুব ব্যথা পাওয়ার কারণে উঠতে পারছিলাম না, মনে হচ্ছিল যেন আমার সাথে আমার সারা শরীরকে যেন আটকে রেখেছে রোডের সাথে। কিন্তু আমি দেখতে পাচ্ছি একটি বাস আমার দিকে ধেয়ে আসছে, মনে হলো যেন আমার হায়াত আজ এখানেই শেষ। হঠাৎ একজন বৃদ্ধা মহিলার ভয়েস শুনতে পেলাম যে আমাকে রোড থেকে তুললো এবং তাড়াতাড়ি উঠতে বলল। আমি তার হাত ধরে শক্তি পেলাম। যখন রাস্তার পাশে আসলাম তখন আমি বৃদ্ধা মহিলাকে থ্যাঙ্কস জানাতে গিয়ে দেখলাম আমার পাশে কোনো মহিলাই নেই। সকালবেলা রাস্তাটা অনেক ফাঁকা ছিল, কিছু 7-8 জন মানুষের ভিড় জমল আর আবার সবাই আমাকে জিজ্ঞেস করলো আমি ব্যথা পেয়েছি কিনা। আমি আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলাম এখানে একজন বৃদ্ধা মহিলা ছিল, উনি কোথায়? 2-3 জন আমাকে অবাক করে দিয়ে বলল, বৃদ্ধা সেদিন মহিলা বৃদ্ধ মহিলা কোথায় দেখলেন? আমরা দেখলাম আপনি নিজেই উঠে এলেন রাস্তা থেকে। আমি সেদিন আর কোচিং গেলাম না। 2 লোক আমাকে একটা ফার্মেসিতে নিয়ে গিয়ে ব্যান্ডেজ করে দিল এবং পাঠিয়ে দিল আমাকে। এরপর 1 মাস কোনো এক থার্সডে নাইটের স্বপ্নে আমি দেখলাম আমি একটি কুড়ে ঘরে বসে আছি, আমার সামনে এক বৃদ্ধা মহিলা, সে আমাকে বলছে যে আজকেই তোকে নিয়ে যাব। আমি বললাম আজ সামনে আমার এক্সাম, আমি আম্মুকে বলিনি এখনো, আম্মুকে বলে তারপর যাব। উনি আমাকে বলেন আচ্ছা ঠিক আছে এবং তিনি আবারও আসবেন, এটা তিনি জানিয়ে গেলেন আমাকে এবং তার আমাকে অনেক পছন্দ হয়েছে। আমি বললাম আমি আপনাকে কথা দিচ্ছি যখনই আপনি আসবেন যাব। তারপর উনি আমার হাতে হাত রেখে বললেন যে তিনি আমার যে সমস্যা সেই সমস্যা দূর করে দিয়েছেন, এরকম কিছু একটা বললেন তিনি। যাই হোক, ঘুম থেকে উঠে আমি আম্মুকে সব বললাম, আম্মু আমার নানার কাছে আবারও ফোন দিয়ে সব বললেন এবং নানা একটা কথা বললেন যে তাহলে আমার ধারণা ঠিকই ছিল যে তোমাকে প্রোটেক্ট করছে আর অ্যাক্সিডেন্ট থেকে বাঁচিয়েছিল তিনি তোমার আত্মীয় কেউ, হয়তো তোমার দাদি। আর আমার ধারণা মতে ওই জিন এখন আর আসবে না। তারপর আমি সব খোঁজ খবর নিলাম, আমার দাদির একটা ছবি আমি চাইলাম আমার মেজো চাচার কাছে, কিন্তু আমার স্বপ্নে দাদির সাথে এই দাদির কোনো মিল নেই। আমি আমার ফুপুর কাছে আমার স্বপ্নে দেখা সেই দাদির ফেসের বর্ণনা দিলাম। আমার ফুপু বললেন আমি যে দাদিকে স্বপ্নে দেখেছি তিনি আমার দাদি নন, আমার দাদির শাশুড়ি, উনি নিয়মিত তাহাজ্জুদের নামাজ পড়তেন আর সব মহিলাকে সাজেস্ট করতেন তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য। আনফর্চুনেটলি ওনার মেয়ে আর ছেলের বউদের মধ্যে কেউ এরকম মানে এত পরহেজ জ্ঞান না, হয়তো তিনি আমাকে পছন্দ করেছিলেন এই জন্য হয়তো তিনি আমার কাছে আসতেন। এরকম একটা ঘটনায় লিখেছেন আমাদেরকে আমাদের একজন লিসনার, আমি তার ঘটনাটা আপনাদের পড়ে শোনালাম এবং আশা করছি আপনাদের ভালো লেগেছে। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায় এবং আমাদের সাথে আবারও আমরা একটু বাবু ভাইয়ের কাছে যাব এবং তার একটা ঘটনা শুনে আসবো। বাবু ভাই সেকেন্ড যে ঘটনাটা শোনাবেন সেটা কোথাকার ঘটনা এবং
রাসুল ভাই এটা হচ্ছে আপনার ফ্লোরিডার ঘটনা।
ওকে
আচ্ছা, এখানে আমি তখন একটা স্টোরে জব করতাম আর কি, ম্যানেজার ছিলাম। এটা আপনার ছিল হচ্ছে আপনার একটা জায়গায় 10th Avenue তো, মানে ওটার সামনে একটা গ্রেভিয়ার্ড ছিল। তো গ্রেভিয়ার্ডটা ছিল ঠিক আমাদের স্টোরের অপোজিটে। তো স্টোর ক্লোজ হতো রাত 12টার দিকে, তো ওই সময় এটা বন্ধ করে আর কি বাসায় যেতে হতো যে এমপ্লয়ি থাকতো রাতে।
আচ্ছা,
তো একটা স্প্যানিশ মেয়ে কাজ নিয়েছিল ওখানে, তো ও রাতে ক্লোজ করে যেত। প্রথম দিকে সে খুব সাহস করেই বলছে আমাকে যে ইউ নো বস, আই লাইক টু ক্লোজ অ্যাট নাইট, আই লাইক টু ওয়ার্ক এট দ্য ক্লোজিং শিফট। আমি বললাম নো প্রবলেম, তার কাজ দরকার, সে আওয়ার চাচ্ছে, ওকে নো প্রবলেম করো তুমি। তো রাতের বেলা বন্ধ করে যেত, একদিন দুই দিন, তৃতীয় দিনের দিন আমাকে বলছে যে আমি এই রাত্রের শিফটে কাজ করব না। আমি বললাম কারণ কি, তোমার কি কোনো সমস্যা হচ্ছে? তোমার সাথে তো আরেকজন কাজ করে। তো বলছে হ্যাঁ করে, কিন্তু ও তো আমার সাথে বাসায় যায় না, বাসায় তো পৌঁছে দেয় না। আমি বললাম কি তুমি কি গাড়িতে করে যাও না? বলে না, আমার ওই আমি এখান থেকে জব অফ হওয়ার পরে আমি মানে যখন অফ করে দেয় তখন তো আপনার ওই যে সামনে গ্যাস স্টেশনে কেনোপি টেনোপি সব লাইট বন্ধ হয়ে যায়। তো বলে তারপর আমাকে এই কবরস্থানে পাই দিয়ে যেতে হয়। এবং আই এম স্কেয়ার্ড অফ চোপা কাবরা। স্প্যানিশটা চোপা কাবরা মানে ওদের ভূত।
আচ্ছা,
হ্যাঁ, তো আমি ওকে বললাম যে দেখো এটা কোনো ব্যাপার না, কবরস্থানের পাশে ভয়ের কিছুই নেই, ইউনো ডোন্ট গেট স্কেয়ার্ড, এই সেই অনেক বোঝানোর চেষ্টা করলাম, সে ভয় পাচ্ছেই। আমি তখন ওই যে যে কাজ করে বললাম তুমি কাজ করো, আমি একজনকে বলছি ওর সাথে যে শিফটে কাজ করতো ওকে বললাম যে তুমি ওকে একটু আগে দিও রাত্রে, ওকে ওই কবরস্থান এগুলো পার করে দিয়েছো, তোমার গাড়িতে করে নামাই দিয়েছো, তো ও রাজি হলো। হুম, তো কয়েকদিন করার পরে তারপরে আর আপনার সে দিতে চাচ্ছে না, মানে তারও অনেক কাজ আছে এসে, তা আমি খুব প্রবলেমে পড়ে গেলাম। তো আমাকে ওই আরেকদিন সকালে একটা বয়স্ক মহিলা কাজ করতো এনজি নামে, তাকে আমি বলতেছিলাম যে একটু সমস্যা হচ্ছে, অমুক কাজ করতে চায় না রাতে, এই সমস্যা। সে বলতেছে তো তুমি জানো না এখানে তো প্রবলেম আছে। আমি বলছি কী? বলো ও যে চোপা কাপড়া বলতেছে এটা ঠিক কথা। আমি বলছি বলো তো কী? বলে তোমার আগে অনেক আগের ঘটনা, তখন হয়তো তুমি কতদিন আছো এখানে? বললাম এই তো 8-10 বছর। বলে যে এইটার পাশে আজ থেকে 20 বছর আগে কোনো স্টোর ছিল না, তখন এখানে লোকালিটি ছিল, তো যেটা হতো এই জায়গাতে অনেকেই পার হতো আর কি রাস্তা দিয়ে, তো যখন পার হতো তখন দেখতো যে রাস্তার মধ্যে তোমার এই বাচ্চা টাচ্চার লাশ কেউ এরকম কাপড় দিয়ে পেঁচায় দাঁড়ায় আছে রাস্তার মধ্যে, এবং ওই মানুষের সামনে মানে কেউ রাইট চাইতো বা কিছু কাউকে দেখায় বাচ্চা খাওয়া শুরু করতো এরকম সিনেত। তা আমি ওর কথা শুনে অবাক, আমি বলছি তুমি কিছু দেখছো কখনো? তো সে ফার্স্টে বলে নো। আমি তাকে বললাম যে মিস প্যান্সি আমি এখানে রাত্রে একদিন যাব, দেখি এখানে কিছু দেখা যায় কিনা। সে আমাকে বলতেছে নো নো যেও না যেও না। আমি তাকে বললাম কেন, গেলে কী হচ্ছে? বলে আসলে বলি আমি নিজেই দেখছি আমার লাইফে এরকম। আমি বলছি তুমি কী দেখছো? বলে যে এই কবরস্থানে এখানে কাছাকাছি আমরা থাকতাম, তো আমি তখন টিনেজ ছিলাম এবং আমার খুব আগ্রহ ছিল এইসব কথাবার্তা শোনা, তো আমি শুনছি, শোনার পর আমরা ফ্রেন্ডরা এখানে আসছি, এসে আমি এসে কী দেখছো? বলে না আমি ফার্স্টের দিন কিছু দেখি নাই, তবে আমি আর আমার বড় ভাই বিশেষ একটা জিনিস দেখছিলাম। বলে কি? বলে আমরা একদিন এখানে আসছিলাম, তো মানুষ বলতো যে নিউমুনের সময় আসবে, নিউমুন মানে অমাবস্যা আর কি, অমাবস্যার সময় যেটা, তা অমাবস্যার সময় আমি আর আমার ভাই এখানে আসছিলাম, তখন এখানে কিছু নাই, শুধু কবরস্থানটা ফেন্সটাও ছিল না আশেপাশে। বলে আমরা আসলাম এসে রাত্রেবেলা আস্তে আস্তে করে হেঁটে ঢুকলাম, এবং আমাদের ই ছিল যে হ্যালোইন নিয়ে আমরা কোনো প্রজেক্ট করবো এটা জানাবো, তো আমি ভিতরে গেছি আমার ভাই আর আমি যথারীতি হেঁটে 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 যে বিভিন্ন টুমস্টোন দেখতেছি এবং আমরা ফ্যান্টাসাইজ হচ্ছি, এগুলো আমরা আমাদের ছোটোকাল থেকে এগুলো দিয়ে ফ্যান্টাসাইজ হয়, হরর উপন্যাস পড়ি। তো যেতে যেতে এখানে একটা ক্রিপ্ট আছে, মানে ক্রিপ্টটা হচ্ছে আপনার ওরা কিছু তার মাটির নিচে কবর দেয় আর কিছু হচ্ছে একটা ঘর তৈরি করে, যাদের সামর্থ্য বেশি ঘরের মধ্যে একটা এরকম উঁচু হাউসের মতো তৈরি করে, সেটার উপর আবার স্ল্যাব দেওয়া থাকে পাথরের, সেটার উপর খোদাই টোদাই করে লেখা থাকে বা অনেকে আছে এনগ্রেভ করে, ওটার ভিতর লাশটা রেখে ওটা টেনে দেয় এবং ওই রুমটা আর কি ওইটাই ক্রিপ্ট। তো বলে ওখানে একটা ক্রিপ্ট ছিল অনেক পুরানো, ওই ক্রিপ্টার কাছে আমরা যখন যাই তখন এই গা ছমছম করা একটা অবস্থা লাগে আমাদের। আমি আর আমার ভাই চিন্তা করি যে এতগুলো কবর পার হলাম, টুমস্টোন পার হলাম, এখানে কেন মানে গা ছমছম করছে? তো আমরা কাছাকাছি যাই ক্রিপ্টের পাশ থেকে, বলে যে একটা কেমন বোটকা টাইপের গন্ধ ওখানে এবং পরিবেশটাই ডিফারেন্ট। তো আমরা যে ওখানে দাঁড়াই দাঁড়ায় মানে খেয়াল করি কী ব্যাপার ট্যাপার বসে আছে, তো বলে প্রায় ঘণ্টাখানেক পরে ওখান থেকে দেখি যে দূরে একটা মানে আসছে মহিলা, এবং সে আসছে যে মানে কালো গাউন যেরকম পরে থাকে শোকের ড্রেস সেরকম আসছে, এবং তার হাতের মধ্যে এরকম একটা পুটলির মতো ধরা, এবং সে হেঁটে হেঁটে আসলো, এসে আমাদের থেকে প্রায় 50 গজ দূরের মতোখানে দাঁড়ালো, দাঁড়ায় সে ওই তাকে খুলে
স্ল্যাবটা খুলে
স্ল্যাব না মানে ওই যে হাতের যে পোটলা ওটা খুলে বসে পড়লো, বসে সে খাচ্ছে, এবং আমরা একসময় বুঝলাম যে ওটা কোনো মানে মানুষের বাচ্চা টাইপের কিছু, সে কামড়া কামড়া,
ওটা ক্যানিবাল টাইপের কিছু,
রাইট? মানে সে ফার্স্টে মানে বুঝতে পারে নাই এটা কি মানুষ, মানে কোনো মস্তিষ্ক বিকৃতি কিছু বা ওরকম অশুভ কিছু। তো ওরা তো টিনেজ ছিল, বলে যে আমরা টিনেজ ছিলাম, আমরা ভয় পাইছি এটা দেখে ফার্স্টে যে ঘটনাটা কি, মানে সাহস করে। তো আমরা একটু নড়াচড়া করছি, নড়াচড়াতেই ওটা সজাগ হয়ে গেছে দূর থেকে, সে বুঝছে যে এখানে কেউ আছে, এবং দেখলাম যে ও আমাদের দিকে তাকালো, মানে আমাদের দিকে মুখ ফুললো, মানে দেখে মনে হলো যে আমাদেরকে দেখছে, এবং তারপরে একটু কাছে এসে সাথ করে বাতাসে মিলিয়ে গেল।
ওখানে তো ক্যানিবাল না,
না এবং এটা দেখে নাকি ওর ভাই চরম ভয় পেলো, তার সিজার অ্যাটাকের মতো হলো। ও নাকি ভাইকে অনেক কষ্টে মানে হাত পা ঠান্ডা করে হাঁটতে 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 মানে কোনো মতে টেনে টেনে ওই গ্রেভিয়ার থেকে বের করলো। তো ওই যে যেই জায়গাটায় ও লাশ খেয়েছিল সেখানে নাকি ও যে আসলেই পড়া দেখছে যে একটা পোটলা এবং মানে ছিন্ন ভিন্ন কিছু রক্ত রক্ত পড়া। তো আরো ভয় পায়, ভয় পেয়ে ওরা নাকি কবরস্থানে বাইরে চলে যায়। এবং যখন কবরস্থানে বাইরে চলে যায়
তাহলে ওটা মানুষে ব্যানিশ হয়ে গেল, ওটা যেটা খাচ্ছিল সেটা অস্তিত্ব তখনও ছিল,
তখনও ছিল। এবং ওরা যখন বের হয়ে যায় তখন নাকি দেখে কবরস্থানের গেটের সামনে শিয়াল টাইপের কিছু একটা, কুকুর বা শিয়াল সামথিং, ও অন্ধ এত বলে ভালো খেয়াল করতে পারেনি, তখন দাঁড়াইছিল। এখন মজার ব্যাপার হচ্ছে ওই এলাকায় কিন্তু শিয়াল বা হেঁকড়ে এই ধরনের কিছু থাকার প্রশ্নই আসে না। এবং কুকুর নাই, উডস আছে, ফ্লোরিডাতে অনেক উডস আছে, ওইসব উডসে কিন্তু আপনার হিংস্র কুকুর বা নেকড়ে নাই।
হ্যাঁ মানে নরমালি উডস থাকতেই পারে, কিন্তু
উডসে যেটা আছে সেটা হচ্ছে আপনার অ্যালিগেটর আছে। হ্যাঁ, তারপর আরো যদি ভিতরের দিকে যান ওখানে কয়েক জায়গায় আমি শুনছি যে ওয়াইল্ড বোর আছে, বন্য শুকর আছে, বাট এই যে নেকড়ে বা এই ধরনের কিছু নাই। আর ওইটা যে ছিল ওইটা হচ্ছে আপনার একটা সিটির ভিতরে, আজ থেকে হয়তো 20-30 বছর আগে হয়তো ওই জায়গাটা আর একটু আন্ডার ডেভেলপ ছিল,
সেটাই
ঠিক আছে। মানে এখন যেখানে আমি আমি লাস্ট যেটা রিকল করি ওখানে আশেপাশে তিনটা গ্যাস স্টেশন আশেপাশে। তো তারপরও রাতের বেলা বেশ কিন্তু নীরব হয়ে যায় জায়গাটা,
রাইট,
রাতের বেলা নীরব হয়ে যায়। ফেন্স আছে, এখনো অনেকে ভয় পায়। হ্যাঁ, যদি ওখানকার কেউ থাকে সে দেখতে পারে, 10th Avenue অ্যান্ড আপনার ইসের কাছে কার্ক রোডের কাছে ওই জায়গাটা। এবং বেশ ওই গ্রেভিয়ারটা অনেকেই রাতের বেলা ওই লোকালিটির যারা আছে তারা অনেকে এখনো চোপা কাবড়ার কথা বলে ওখানে,
চোপা কাবড়া। অলরাইট, আপনারা একটু অবশ্যই মনে রাখবেন চোপা কাবড়া। আমরা আরও একটা ঘটনা শুনলাম এবং এই ঘটনাটাও খুব চমৎকার ছিল, আশা করছি আপনাদের ভালো লেগেছে। আমি SMS তো পড়বই, SMS একটু ফিরে এসে পড়ি, তার একটা ছোট্ট বিরতি নিচ্ছি এবং বিরতির পরে আবারও ফিরে আসব। সেই পর্যন্ত আমাদের সাথে থাকবেন, স্টে টিউনড ফর ফুডি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুডি।
দিস ট্র্যাক ওয়াজ ডাউনলোডেড ফ্রম fusionbd.com.
Boot FM, the night comes alive with grounding form.
ওয়েলকাম ব্যাক, শুনছেন সবসময়ের রেডিও ফুটি 88.0 FM, বাংলাদেশের সর্ববৃহৎ রেডিও নেটওয়ার্ক। আমি রাসেল আছি সাথে, এবং কি অদ্ভুত ব্যাপার, বাবু ভাই যে ঘটনাটা একটু আমরা শুনলাম সেই ঘটনা নিয়ে আমাদেরকে লিখেছেন একজন, তিনিও ফ্লোরিডা থেকে লিখেছেন। তিনি লিখেছেন যে বাবু ভাইয়ের স্টোরটাতে আমি কাজ করেছি কিছুদিন, ফেসবুকে আপনারা গেলেই দেখতে পাবেন আমার ভূত ফেমে যে পেজটা রয়েছে সেখানে এটা আছে। মোফাজ্জল হক রনি লিখেছেন যে বাবু ভাইয়ের স্টোরটাতে আমি কাজ করেছি কিছুদিন, আমি জানি চুপা কাবড়ার ঘটনা। আরিফ সাহেবের স্টোর 10th Avenue অ্যান্ড কার্ক রোডে, শুনেছি ফ্লোরিডা থেকে, বাবু ভাইয়ের সাথে বাবু ভাই আসলে কন্ট্যাক্ট করবেন। বাবু ভাই আপনি ওই জায়গাটা চিনতে পেরেছেন, রাইট?
আমি চিনতে পেরেছি, আমি ছিলাম কাম্বারল্যান্ড ফার্মসে।
ওকে,
আর আমার কাম্বারল্যান্ড ফার্মস অ্যান্ড গালফ অয়েল, আমি ওখানকার গালফ অয়েলের ম্যানেজার ছিলাম স্টোরটাতে। ওইটার অপোজিটই আরিফ ভাইয়ের স্টোর আছে যেটা কথা উনি বলছেন।
ওকে,
ওইটা সম্ভবত কুইক স্টপ বা সামথিং নাম
ওটা, রাইট? পৃথিবীটা কত ছোট করে। ওকে, আমাদেরকে এছাড়াও দেখতে পাচ্ছি যে আরো অনেকে এখানে কিন্তু লিখছেন এবং আপনার খুব ভালো লাগছে সরাসরি শুনছেন যে এটা আমার খুব ভালো লাগছে। এবং আমাদেরকে আরিফ রাব্বানি লিখেছেন, আমি তিনি কাতার থেকে লিখেছেন এবং তিনি লিখেছেন ফিলিং অসম। তো বিভিন্ন জায়গা থেকে, পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে আপনারা যে SMS করছেন এটা আসলে অনেক ভালো লাগছে। আরাফাত রহমান বাবু ভাইয়ের ঘটনাটা অনেক প্রশংসা করেছেন। আমাদেরকে আবির লিখেছেন এটা কি রিয়েল পেজ, ডেফিনেটলি এটা আমার একমাত্র পেজ এবং আরও অনেকগুলো পেজ রয়েছে, সেই পেজগুলো থেকে আমি অনেকদিন থেকে রিকোয়েস্ট করছি যে আপনারা বেরিয়ে এসে অরিজিনাল যে পেজটা সেটাতে জয়েন করুন। SM আতিকুর রেজা আমাদের নাসিরাবাদ চিরাগাং থেকে এখানে SMS করেছেন এবং তিনি ফুর্তি অ্যাপ দিয়ে শুনছেন এই মুহূর্তে, এবং তিনি বলছেন যে ফুর্তি অ্যাপ ইজ এক্সেলেন্ট। ওকে, আমাদেরকে এছাড়াও দেখতে পাচ্ছি যে SNK খলিল লিখেছেন, আজ শীত বেশি তাই ভয়টাও বেশি হওয়া চাই, কি মনে হচ্ছে ভয় পাচ্ছেন কিনা সেটা অবশ্যই আমাদের একটু জানান। আমাদেরকে এছাড়াও এটা ফুর্তির পেজ থেকে আমি পড়ছি। আমি এছাড়াও দেখতে পাচ্ছি ইয়াসিন আহমেদ লিখেছেন আই লাভ ভুটাসেন, এবং আমাদেরকে এছাড়াও দেখতে পাচ্ছি এখানে লিখেছেন আরও, এখানে আরও অনেকেই ফেসবুকের এই পেজটাতে লিখেছেন। আমাদেরকে সাইফুল খান লিখেছেন যে নরসিংদী থেকে, এছাড়াও আমাদেরকে আরও অনেকেই দেখতে পাচ্ছি এখানে কমেন্ট করেছেন, এবং আমাদেরকে দেখতে পাচ্ছি আতিকুর রহমান সোহেল লিখেছেন অসাম। তো আপনি যদি আমাদের এই পেজগুলোতে কমেন্ট করতে চান তাহলে চলে যান www.facebook.com/radio.foodi অথবা www.facebook.com/radio.foodi facebook.com/bhootfm.raffle এখানে আমাদের পোস্ট রয়েছে, সেখানে লাইক দিয়ে কমেন্ট করুন, অবশ্যই অবশ্যই কমেন্ট করুন এবং লাইক দিন। দেখবেন যে আমরা সারা সপ্তাহ জুড়েই আপনাদের এই পোস্টগুলো পড়ি। আমাদের সাথে আরও অনেকেই SMS এর মাধ্যমে তাদের অনুভূতির কথা জানিয়েছেন। দিনা আমাদের SMS করেছেন এবং তিনি লিখেছেন আই লাভ ভূত এফএম, এবং তিনি বলেছেন যে ফ্রাইডে ইজ আনকমপ্লিট, আচ্ছা ইনকমপ্লিট উইথ ভূত এফএম, ওকে। তো আমাদেরকে আছে, এছাড়াও পিনু SMS করেছেন আমাদেরকে, দেখতে পাচ্ছি শুভ্র, আরও অনেকেই আমাদের SMS করেছেন, নির্ঝর আমাদের SMS করেছেন আমাদেরকে, মিথিলা যাত্রাবাড়ি থেকে, এছাড়াও রাজন আমাদের SMS করেছেন, আদিল আমাদের SMS করেছেন, আরও অনেকেই, গাজী সালাউদ্দিন আমাদের উত্তর খান থেকে SMS করেছেন, আরও অনেকে SMS করেছেন। আপনি যদি SMS করতে চান মোবাইলের মেসেজ আপনাকে টাইপ করুন 40FORTI 40 স্পেস দিয়ে আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমাদের সঙ্গে আরও একজন নতুন অতিথি এই মুহূর্তে জয়েন করেছেন এবং আমরা প্রথমেই জানতে চাইবো আপনার নামটা একটু প্লিজ বলবেন, তারপর আপনার ঘটনা শুনবো।
হ্যালো লিসনার, আমি সেলিম, এসেছি শান্তিনগর থেকে।
ওকে সেলিম, আপনার ঘটনা শুনি আমরা।
আমি কাজের সূত্রে ঢাকা থাকি, আমি এখন যে ঘটনাটি শেয়ার করব, এটি ঘটেছিল আমার গ্রামের বাড়িতে। তো আমার গ্রামের বাড়ি হচ্ছে হবিগঞ্জ সদর উপজেলার উত্তর চরহামু গ্রামে। প্রথমে আমি আমার বাড়ির বর্ণনাটি দিয়ে নিই। আমাদের বাড়ি ঘরের পূর্ব দিকে উঠান, উঠানের পরে পূর্ব দিকে বেশ খানিকটা জায়গা রয়েছে যেখানে বিভিন্ন প্রকার গাছগাছালি আছে। তো ওই জায়গাটার একদম পূর্ব প্রান্তে একটি শেওড়া গাছ আছে, শেওড়া গাছ তো সাধারণত বেশি বড় হয় না, মাঝারি সাইজের শেওড়া গাছ ওটা। এরপরে বাড়ির রাস্তা, এরপরে পুকুর। তো শেওড়া গাছটি যেহেতু কোনো কাজে লাগছে না, তো সিদ্ধান্ত নেওয়া হলো যে গাছটি কেটে ফেলা হবে। তো এই গাছটি কাটার জন্য ওই পাশের বাড়িরই 12-14 বছরের ছেলে, নাম আলাউল, ওকে বলা হলে ও প্রথম দিন গাছের সবকটি ডাল কেটে ফেললো। তো ওর ওই দিন অন্য কাজ থাকায় সে ওই দিন চলে গেল, পরের দিন গাছটি কাটবে বলে সে চলে যায়। তো যথারীতি আলাউলের রাতে খাওয়া দাওয়া সেরে রাতে ঘুমিয়ে পড়ে, ওদের ঘরে কারেন্ট নেই। আলাউল এবং তার ছোট ভাই একই খাটে শোয়, একই রুমে, তার মা শোন মেঝেতে। তো হঠাৎ মধ্যরাতে খাটের মধ্যে ধস্তাধস্তি শব্দে ওর মায়ের ঘুম ভেঙে যায়। ওর মা জানতে চান কি হচ্ছে, কোনো জবাব নেই। কয়েকবার জিজ্ঞেস করার পরে কোনো জবাব নেই। উনি কি করলেন, উনি ভাবলেন হয়তো দুই ছেলে খাটের মধ্যে মারামারি করছে। তো উনি বালিশের নিচ থেকে ওই গ্যাস লাইটটা নিয়ে ওর পাশে কুচি বাতি আছে ওটা জ্বালানোর চেষ্টা করলেন, কিন্তু উনি বাতিটা জ্বালাতে পারতেছেন না। কারণ হচ্ছে হঠাৎ একটি উনি যখনই ওই বাতিটি জ্বালানোর চেষ্টা করেন, কেউ যেন মানে একটা বাতাস এসে ওটা নিভে দিচ্ছে, কেউ মনে হচ্ছে ওটা কেউ যেন ফুটিয়ে নিভে দিচ্ছে। এভাবে অনেকক্ষণ ট্রাই করলেন কিন্তু কোনো কাজ হচ্ছে না, অনেকগুলো কাজই খরচ হয়ে গেল। এই অবস্থায় হঠাৎ ওদের ঘরের পূর্ব দিকে জানালার ওই যে জানালার যে হুক থাকে ওটাকে আমরা খিড়কি বলি, ওটা খোলার শব্দ হয় এবং জানলা খুলে যায়। তখনই ওই ধস্তাধস্তি শব্দটা থেমে যায়। এই অবস্থায় ঠিক ওই মুহূর্তে উনি ওই কুপি বাতিটা জ্বালাতে সক্ষম হন। তো কুপি বাড়ির আলোতে দেখতে পেলেন যে ঘরে কোথাও তার দুই ছেলে নেই, জানলা খোলা। তো উনি ঘটনা কিছুটা আঁচ করতে পারলেন, উনি ভাবলেন হয়তো দেরি হয়ে যেতে পারে অন্য কাউকে সাথে নিলে, তাই তাড়াতাড়ি উনি একাই কুপি বাতিটা নিয়ে ওই দিকে বের হয়ে গেলেন। ওদের পাশেই ওই যেদিকে জানালাটা ওইদিকে গ্রামের কবরস্থান, কবরস্থানের পাশ গেছে চলে গেছে গ্রামের রাস্তা, ওখানে একটা কদম গাছ আছে। তো উনি খুঁজতে খুঁজতে দেখতে পেলেন যে ওই কদম গাছে বসে হেলান দিয়ে, মাটিতে বসে হেলান দিয়ে ওই ছোটো ছেলেটা ওঘরে ঘুমাচ্ছে। উনি কি করলেন, ওই ওকে আর না জাগিয়ে ও পাজা খুলে করে নিয়ে এসে ঘরে শুয়ে দিলেন, দরজা লাগিয়ে দিয়ে আবার তিনি বড় ছেলেকে খুঁজতে বেরোলেন। তো কবরস্থানের দিকে কোথাও ছেলেকে না পেয়ে ভাবলেন যে ওই আমাদের বাড়ির দিকে চলে আসেন, ভাবলেন যে কাউকে সাথে নিয়ে খুঁজবেন। তো আমাদের উঠানের কাছাকাছি আসতেই উনি একটু দূর থেকে দেখতে পেলেন যে আমাদের উঠানের মাথায় একটা লিচু গাছ আছে, ওটাও মাঝারি সাইজের, বেশি বড় না, ওটি সেবা গাছ থেকে বেশি দূরে নয়, যে সেবা গাছটার কথা বললাম। তো দেখতে পেলেন যে ওই লিচু গাছের উপর দিয়ে যেন কালবৈশাখীর ঝড় বয়ে যাচ্ছে, আশপাশ সবকিছু শান্ত। তো ওনার উনি মোটামুটি সাহসী মহিলা বলে ওনাকে জানে সবাই, আর ওনার বাস অনুযায়ী ওনার মনে ওই সাহস ছিল যে হাতে যদি আগুনটা এ জাতীয় কিছু থাকে তো ওই এ জাতীয় জিনবোধ বা এ জাতীয় কোনো কিছু কারো কোনো ক্ষতি করতে পারে না, এই কারণে মনে একটু সাহস ছিল। উনি কী করলেন, কুড়ি বাতিটা নিয়ে একদম লিচু গাছে চলে লিচু গাছের নিচে চলে আসেন। লিচু গাছের নিচে আসার পরই ওই ঝড়টা থেমে যায়। ওই কুটুবা থেকে আলোতে লিচু গাছে দেখলেন যে কিছু নেই। এবার তিনি ওই আলাউলের নাম ধরে দূরে দূরে ডাকতে লাগলেন, কয়েকবার ডাকলেন কোনো জবাব নেই। তো এবার কয়েকবার ডাকার পর হঠাৎ জবাব এলো। তো ওনার মনে হলো কি জবাবটা ওই দূরবর্তী গ্রাম থেকে আসছে, অনেক দূর থেকে আসছে মনে হচ্ছে। তা উনি সিদ্ধান্ত নিলে ওই দিকে যাবেন, আর উনি ওই তার ছেলেকে ডাকা অব্যাহত রাখলেন। ওনার উদ্দেশ্য তার অবস্থানটা শনাক্ত করা, যে কোন দিক থেকে আসতে হবে। উনি ওদিকে অগ্রসর হলেন আর আলাউল জবাব দিচ্ছে প্রতি ডাকের। উনার হঠাৎ মনে হলো যে না, ওই দূরবর্তী গ্রাম থেকে নয়, ওই আওয়াজটা আসছে আমাদেরই বাড়ির অন্য একটা ফ্যামিলির। একটা পরিত্যক্ত বৈঠকখানা করাতে ওই ওইটা প্রায় এখন স্টোর রুম হিসেবে ব্যবহার করে, প্রায় জরাজীর্ণ ঘর, ওইটাতেই আসছে। উনি ওইদিকে চলে গেলেন, যা উনি যে ওখানে আবার ডাক দিলেন, এবার জবাব এলো। এবার নিশ্চিত হলেন যে তিনি হ্যাঁ ওই ঘর থেকে তারও জবাবটা আসছে। তো উনি ঘরে ঢুকার চেষ্টা করলেন, ঘরের দরজা তালা দেয়া, তো উনি কোনো রাস্তা পাচ্ছেন না। তো ঘরের ওই ঘরের বেড়া ছিল অর্ধেক, ছিল নিচের অংশটুকু ছিল টিনের, উপরের অংশটুকু ছিল ওই যে পুরোনো আমলের ঘর, তো ওই কাঠের ডিজাইন করা। তো উনি টিনের এক অংশ ওই জোড়ার দিকে খুলে ভিতরে হাত ঢুকালেন। এই অবস্থায় ভিতর থেকে একটা হাত এসে ওনার হাত স্পর্শ করে, ওই তিক্তখানি আলাউল ভিতর থেকে চিৎকার দিয়ে উঠে যে মা আমি এখানে, আমাকে বাঁচাও। তো উনি বুঝতে পারলেন যে ওটা আলাউল, ওর হাত ধরে ওই দিক দিয়ে টেনে নিয়ে টেনে বের করে নিয়ে আসেন। পরের দিন আমরা ঘটনা শোনার পর আমরা আলাউলের কাছে জানতে চাই ঘটনা। তো আলাউল বলে কি, ওই যে রাত্রিবেলা সে ওই যখন ঘুমিয়ে যায় তার ঘুম ভাঙে, তখন সে ওই টেপায় কে যেন তার গলার চেপে ধরে আছে জুড়ে, আর আরেকজন তার কোমরের দিকে তার শরীর চেপে ধরে আছে, তারা দুজন তাকে মেরে ফেলতে চাইছে। তো সে দেখতে পায় যে লোকটি গলা চেপে ধরে আছে সেটি ওই তারই বয়সে বড় এক ভাতিজা, যাকে সে চাচা বলে ডাকে, ওর নাম আবু বকর। সে বলে যে আমি দেখি কি ওই যে আবু বকর চাচা আমার গলা চেপে ধরে আছে, আর ওর সাথে আরেকটি কালো কুচকুচে লোক, সে আমার ওই কোমরের দিকে যে চেপে ধরে আছে, ওরা দুজন আমাকে মেরে ফেলতে চাইছে। আর মা যে আমাকে ডাকছেন আমি সব কিছু শুনতেছি, কিন্তু আমি কোনো জবাব দিতে পারতেছি না, আমার গলা দিয়ে কোনো সাউন্ড বের হচ্ছে না। তো ওই অবস্থায় মা যখন আলো জ্বালানোর চেষ্টা করছিলেন, তখন ওরা আমাকে ওই জানলা খুলে শূন্য বাসিয়ে নিয়ে আমাকে ওই লেচু গাছে উঠায়,
ভয়াবহ ব্যাপার।
হ্যাঁ, লেচু গাছে উঠায়। তো মা আবার ওইদিকে ওই ওইদিকে চলে আসলে ওরা আবার ওই ওইদিকটা নিয়ে আমাকে ওই ঘরে, ভাঙা ঘরে নিয়ে ঢুকায়। তবে ওই ঘরে কোন রাস্তায় ঢুকায় সেটা আমি বলতে পারবো না, ওটা সে বলতে পারে না কোন রাস্তায় ওই ঘরে ওকে ঢুকায়, এইটুকুই। আর এখানে ওই যে তার ওই যে ছোটো বাড়িটা যেটা ওই ঘুমাচ্ছিল, ওর মা দেখতে পেলেন যে কদম গাছ হেলান্দি ঘুমাচ্ছিল, ও সকালবেলা কিছুই বলতে পারে না রাত্রে কি ঘটছিল।
ওকে,
এই হলো ঘটনা।
অনেক ধন্যবাদ আপনাকে আপনার ঘটনার জন্য। আমরা একটা ছোট বিরতি নিলে মনে হয় বেটার হয়, কারণ একদম তারপরে টানা শেষ করব। সুতরাং আর একটা বিরতি নিচ্ছি এবং বিরতির পরে আবারও ফিরে আসছি। আমাদেরকে আমরা আজকে শেষে আপনাদের ফেসবুকে যে ঘটনাটা দিয়েছিলাম সেটা হয়তো শেষে শুনবো। তা আমরা একটা ছোট বিরতি নিচ্ছি এবং বিরতির পরে আবারও ফিরে আসছি। তো আমাদের সাথে থাকেন, কোথাও যাবেন না। স্টে টিউন টু রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি।
Bhoot FM, the night comes alive with Gramophone.
আরো একবার বছরের শেষ 2014 সালের শেষ ঘুরতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল, আমার সাথে রয়েছে মাসুম, এবং আজকের অতিথিরা আমাদেরকে সামার ইসলাম লিখেছেন যে আজকের শোটা অসাধারণ, লাভিং এভরি বিট অফ ইট। ওকে, সোহেল আমাদের যশোর থেকে এসএমএস করছেন এবং তিনি লিখেছেন আই লাভ ভূতাসম। রেজা আমাদের এসএমএস করছেন, লিখেছেন আই লাভ দ্য ব্যাকগ্রাউন্ড মিউজিক। তিনি আজিমপুর থেকে তিনি এসএমএসটি করেছেন। আমাদেরকে ইয়াজ আহমেদ উত্তরা থেকে এসএমএস করেছেন, নিউ ফ্রেন্ড তিনি আমাদের। আমাদেরকে মনুরাক্ষী এসএমএস করেছেন এবং 2014 সালের লাস্ট এসএমএসটা তিনি করেছেন, যদি পারেন তাহলে পড়ে ফেলতে বলছেন। আজকে লাস্ট শো অফ 2014, সো ইট শুড বি লঙ্গার, মাত্র 2 hours ইজ নট ইনাফ। ওকে, আমরা আজকে সেটা আমাদের আসলে আমি জানি না যে আজকে কতটুকু সেটা সম্ভব হবে, তবে আমরা দেখি ফার্স্ট শোটা, বছরের প্রথম শোটা যদি কেউ লম্বা করতে পারি দেখি, চেষ্টা করে দেখবো। মুস্তাক আমাদের বেলি রোড থেকে এসএমএস করেছেন এবং তিনি তাদের ছোট বিবি মানিষা, এছাড়াও তার ওয়াইফ তাবাসুম, তারা সবাই একসাথে ভূত এফএম শুনছেন। থ্যাংক ইউ সো মাচ ফর বিইং উইথ আস। আমাদেরকে মারজান লিখেছেন যে অনেক ঠান্ডা একটা ওয়েদার, বাট স্টোরিগুলো অনেক হট। ওকে, আমাদেরকে নেত্রকোনা থেকে এসএমএস করেছেন নাফিজ এবং মিম খুলনা থেকে আমাদের এসএমএস করেছেন, থ্যাংকস ফর প্লেইং আওয়ার অডিও ক্লিপ। ওকে, আপনারা অডিও ক্লিপটি পাঠিয়েছেন, রাইট?
আমাদেরকে সুমন জ্যাকসন হাসনাবাদ কেরানীগঞ্জ থেকে এস করেছেন, এস এম এস করেছেন আমাদেরকে টি জে শরীফ নোবেল ঢাকা থেকে, এছাড়া আমাদেরকে জিহাদ এস এম এস করেছেন কেরানীগঞ্জ থেকে, সুমন আমাদেরকে এস এম এস করেছেন মিথিলা খুলনা থেকে আমাদের এস এম এস করেছেন, তার কাছে বাবু ভাইয়ের গল্পগুলো ভালো লেগেছে আমাদেরকে, এছাড়াও এস এম এস করেছেন দেখতে পাচ্ছি আরও অনেকেই। আপনি যদি এস এম এস করতে চান মোবাইলের মেসেজ আপনি রাইট করুন 4048 স্পেস দেখুন আপনার নাম স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840। আবার চলে যাচ্ছি আমরা আমাদের আজকের নেক্সট যে অতিথি দিনারের কাছে। দিনার কোথাকার ঘটনা শুনবো আমরা আজকে?
জি রাসেল ভাই, এটা মানিকগঞ্জ জেলার সিংহার নামক জায়গার একটি ঘটনা
শুনি।
তো রাসেল ভাই, ঘটনাটি আমাকে শেয়ার করেছে বাপ্পি নামে একজন। তো উনি কামরাঙ্গীর একটি ফার্নিচার দোকানে কাজ করেন। তো ঘটনাটি আজ থেকে 25-26 বছর আগে একটি ঘটনা, তখন ওনার বয়স 4.5 মাস কি 5 মাস হবে এবং ঘটনাটি তার সাথেই ঘটে। ঘটনাটি উনি ওনার পিতামাতার মুখে শুনেন। তো আমি সরাসরি তার ঘটনায় চলে যাই। তো একদিন তার আম্মু তাকে নিয়ে উঠানে বসে কাজ করতেছিলেন। তো তাদের অর্থনৈতিক অবস্থা তেমন একটা সচ্ছল ছিল না। তার বাবা ঢাকায় রাজমিস্ত্রির কাজ করতেন এবং তার মা হাতের কিছু কাজ করে তাদের সংসার চালাতেন। তো তার মা তাকে নিয়ে উঠানে বসে যখন কাজ করতেছিলেন, তখন তার মানে সুতার প্রয়োজন হয়। উনি উঠানে তার বাচ্চাটাকে রেখে, মানে বাপ্পি যিনি আমাকে ঘটনা শেয়ার করেন, তাকে রেখে উনি রুমের ভিতরে চলে আসেন। তো রুমের ভিতরে এসে উনি যখন সুতো খুঁজতেছিলেন, তখন উনি বাইরে থেকে ওই ওনার বেবির কান্নার শব্দ শুনতে পান। তো কান্নার শব্দ শুনতে উনি যখন রুম থেকে বের হন, তখন মানে উনি মানে চিৎকার দিয়ে ওঠেন। উনি রুম থেকে বেরিয়ে দেখেন যে ওনার বাচ্চাটাকে উনি বারান্দায় যেখানটা রাখছিলেন ঠিক সেখান থেকে অনেকটা দূরে এবং সে মাটিতে পড়ে আছে। তো এটা দেখে ওই বাপ্পি ভাইয়ের আম্মু খুব ভয় পেয়ে যায় এবং সে তাকে যখন বাপ্পি ভাইকে সেখান থেকে উঠায় খুলে নেয়, তখন তার আম্মা যেটা দেখে, যেটা দেখে উনি খুব বেশি অবাক হয়ে যায়, সেটা হচ্ছে যে উনি কিন্তু স্বাভাবিকই ছিল, বাট ওই উঠানে রেখে যাওয়ার পর ওনার আম্মা এসে দেখে যে তার ঘাড়টা ডান দিকে মানে বাঁকা হয়ে আছে অস্বাভাবিকভাবে এবং দেখে মনে হচ্ছে যে ঘাড়ের বাম দিকটায় মানে মানুষের আঙ্গুলের মতো কিছু একটা জিনিস তাকে মানে চাপ দেওয়া হয়েছে এবং ওই জায়গার মাংসটুকু পুড়ে গেছে গরম কিছু দিয়ে। তো এটা দেখার পর ওই বাপ্পি ভাইয়ের আম্মা খুব ভয় পেয়ে যায়। তো তাকে সঙ্গে সঙ্গে রুমে নিয়ে আসে। তো রুমে আনার পর বাপ্পি ভাইয়ের ফুপু ছিল, তো ওনাকে বলে। তো তারা অনেক ডাক্তার টাক্তার দেখায় ওই গ্রামের মধ্যে। তখন তো ডাক্তাররা তাকে যেটা সাজেস্ট করে যে ঢাকায় এনে ভালো কোনো হাসপাতালে চিকিৎসা করাতে। উনি কিন্তু জন্মগতভাবে স্বাভাবিকই ছিলেন।
আচ্ছা।
তো ওনারা এতটাই অসচ্ছল ছিল যে ওনাদের পক্ষে ঢাকায় এসে চিকিৎসা করা সম্ভব ছিল না। তো মাঝে মধ্যে তারা দুই এক বেলা খেয়েও দিন পার করতেন এবং কারো বাসা থেকে খাবার আসলে সেগুলো খেয়েই দিন পার করতেন। তো তাদের আর ওই আল্লাহ আল্লাহ করা ছাড়া আর কোনো ওয়ে ছিল না বাপ্পি ভাই যেটা বলে। তো এরকম সময় তারা অনেক ওঝা দেখায়। তো ওঝা যেটা বলে, একজন ওঝা বলে যে ওকে তো খারাপ জিনিস পাইছে, ও ঘাড় মটকে দিত, তুমি আসাতে হয়তো সে বেঁচে গেছে, মানে এটা ঠিক করতে পারবো না আমরা। তো তারা মোকান্নাকাতি করতো আর আল্লাহর কাছে নামাজ পড়ে দোয়া করতেন। তো উনি একটা জিনিস লক্ষ্য করলেন যে ওনাদের বাসায় মানে আসরের নামাজের পর থেকেই রাসেল ভাই একটা কুকুর তাদের বাসায় আসতেন। তো কুকুরটা দেখতে খুব মানে অস্বাভাবিক ছিল যে তার একটা চোখ ছিল না, মানে একটা চোখ নষ্ট ছিল কুকুরটার এবং সে এক পা খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতো। ঠিক তাদের বাসায় এসে বসে থাকতো আসরের পর থেকে ঠিক ফজরের আগ পর্যন্ত তাদের বাসায় উঠানের পাশে সেই কুকুরটা বসে থাকতো এবং সে ওয়ার্কিং করতে থাকতো খুব মানে করুণ একটা সুরে। তো তার আম্মু অনেক সময় রুম থেকে বের হয়ে তাকে তাড়া দিছে, বাট কিছুক্ষণ পর দেখা যাচ্ছে যে সে কুকুরটা আবারও তাদের বাসার সামনে এসে বসে মানে ওয়ার্কিং করতেছে। তো এরকম চলতে চলতে একদিন ওই বাপ্পি ভাইয়ের আম্মু যেটা স্বপ্নে দেখেন, আর এদিক দিয়ে তার শরীরে যেটা হয় যে এক ধরনের ঘা দিয়ে ভরে যায় সমস্ত শরীরে। তো ওনারা প্রায় তার বেঁচে থাকার আশাই ছেড়ে দেয়। তো একদিন ওনার আম্মু স্বপ্নে দেখতেছেন এরকম যে তার ছেলেটা মারা গেছে এবং তাকে কবর দেওয়ার জন্য গ্রামের সব লোকজন একত্রিত হয়েছে। তো ওনাকে যখন কবরে ওই লাশটা রাখা হয়, তখন তার আম্মু দূরে দাঁড়িয়ে উনি কান্না করতেছিল। তো উনি স্বপ্নে দেখতেছেন, তখন উনি দেখলেন যে কোথার থেকে একজন পাগলের মতো একটা লোক আসলো সবার মাঝখান দিয়ে, এসে উনি সঙ্গে সঙ্গে সে কবরটার ভিতরে নেমে গেলেন। ওনার আম্মা এটা স্বপ্নে দেখতেছেন। তো কবরের ভিতরে নেমে গিয়ে উনি যেটা করলেন যে ওই বাচ্চার লাশটাকে উঠিয়ে তার মায়ের কোলে দিয়ে বলতেছেন যে যা ওকে ছেড়ে দিলাম। তো এটা দেখার পর তার আম্মুর ঘুম ভেঙে যায়। তখন ঠিক ফজরের আজান দিবে দিবে এরকম একটা সময়, তখন তার আম্মার ঘুম ভেঙে যাওয়ার পর উনি সেই কুকুরটার বার্কিং করার শব্দ উনি শুনতে পাচ্ছিলেন রুম থেকে। তো প্রথম প্রথম ওনার খুব ভয় পেতেন। তো যখন উনি স্বপ্নটা দেখলেন, তখন রাসেল ভাই উনি রুম থেকে বের হন। রুম থেকে বেরো দেখেন যে সেই কুকুরটা সেখানেই বসে আছে। তখন উনি মানে কী চিন্তা করলেন উনি নিজেও জানে না। ওনার রুমে কিছু খাবার ছিল ওনাদের সকালবেলার জন্য, যেহেতু আমি আগে বলছি ওনাদের অবস্থা তেমন একটা ভালো ছিল না। তখন উনি রুম থেকে সেই খাবারগুলো বের করে এনে সেই কুকুরকে দেয় এবং দিয়ে তার আম্মু যেটা বলে যে আমার সামর্থ্য এতটুকুই ছিল, এর বেশি আমার কাছে আর মানে কিছু দেওয়ার মতো নেই আপনাকে। তো সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে যে সেই কুকুর তার দেওয়া সবটুকু খাবার খায়। খাওয়ার পর যে ওই সেই দিন যে চলে যায়, তারপর থেকে কিন্তু আর কোনো দিন তার সেই কুকুরটাকে তাদের বাসা আশেপাশে দেখেনি এবং বাপি ভাই যিনি আমাকে ঘটনা শেয়ার করেন, উনি এখন প্রায় 25-26 বছর ওনার বয়স, উনি মানে সুস্থ বাট ঘাড় উনি এখন পুরোটা ঘুরাতে পারেন না, কিন্তু হালকা পাতলা মুভ করতে পারেন ঘাড়টা।
অনেক ধন্যবাদ দিনের, আজকে আসলে হাতে আর সময় নেই। আমরা কিছু ফেসবুকেও দেখতে পাচ্ছি অনেকে অনেক কিছু লিখছেন, আই লাভ ভূত এফএম লিখেছেন, রোমিও জুনিয়র আমাদেরকে দেখতে পাচ্ছি যে এভার বয় এখানে এখানে কমেন্ট করেছেন এবং তিনি বলেছেন যে তিনি জিহাদের জন্য দোয়া চেয়েছেন। আমাদেরকে এছাড়াও দেখতে পাচ্ছি আরও অনেকে এখানে এখানে কমেন্ট করেছেন, কারিশমা আখতার, আমাদের আবির আহমেদ, তারপরে আয়ুব খান সহ আরও অনেকে এখানে কমেন্ট করেছেন। এছাড়াও দেখতে পাচ্ছি আমার যে পেজটা রয়েছে সেখানে আফিয়া আঞ্জুম, তারপরে মাহিশ মাসিউর রহমান রকি, তারপরে দেখতে পাচ্ছি আবরার জাওয়াদ সহ আরও অনেকে আমাদের এখানে কমেন্ট করেছেন। কিন্তু আজকে হাতে আসলেই আর সময় নেই, কারণ আমাদের আরও একটা অডিও ক্লিপ রয়েছে। আমি আপনাদের সেই অডিও ক্লিপ সম্পর্কে বলি যে কয়েকদিন আগে December 21 আমি একটা পোস্ট করি, যে পোস্টের মধ্যে রনি ওয়ার্নার্সের একটা বাসা নিয়ে একটা ঘটনা আমরা শুনব বলেছিলাম, সেটাও আমাদের দেশের বাইরে একটা ঘটনা আছে। কিন্তু মোটামুটি সব কিছুই ছিল, ভ্যারিয়েশন ছিল প্রচুর, ঢাকায়, ঢাকার বাইরে, ঢাকার ভেতরে, তারপরে ফ্লোরিডার ঘটনা শুনেছি আমরা, এখন যেটা শুনব সেটাও সম্ভবত আমেরিকায় ঘটেছিল এই ঘটনাটা। তো এরকম অসংখ্য ঘটনা রয়েছে আমাদের মধ্যে, আমাদের আমাদের আজকের এপিসোডে ছিল, বছরের শেষ এপিসোডটা। আপনারা আশা করছি এখন পর্যন্ত যারা শুনলেন তারা অনেক এনজয় করেছেন। যেতে যেতে শুধুমাত্র একটা রিকোয়েস্ট থাকবে যে বছরের শুরুর যে এপিসোডটা সেটা যেন আমরা সুন্দর করতে পারি, সেজন্য আপনাদের সহযোগিতা প্রয়োজন। আর সেই জন্য আপনাকে যেটা করতে হবে, আমাদেরকে ঘটনা পাঠাতে হবে। আর আমাদের ঘটনা পাঠানোর অ্যাড্রেসটি হচ্ছে bhootfm@radiofurti.fm, হুইচ ইজ bhootfm@radiofurti.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া সেরা ঘটনা পাঠিয়ে দিন আমাদের কাছে। শুরুতে অবশ্যই উল্লেখ করুন আপনি স্টুডিওতে এসে ঘটনা শেয়ার করতে চান, নাকি আপনি চান যে আপনার ঘটনাটা আমরা পড়ে শোনাবো। আমরা চলে যাবো অডিও ক্লিপে এবং বিদায় নেব, তার আগে আমার পক্ষ থেকে, মাসুমের পক্ষ থেকে, আমাদের সবার পক্ষ থেকে নতুন বছরের অনেক অনেক শুভকামনা আপনাদের জন্য। এবং পূর্ণ বছর যা কিছু ঘটেছে, যা খারাপ কিছু ঘটেছে, ভালো কিছু ঘটেছে, সব কিছু আমাদের লার্নিং, এবং সেগুলো না ভুলে গিয়ে সেগুলোকে সাথে নিয়ে, খারাপ লাগাগুলোকে সাথে নিয়েও আমরা যেতে চাই নতুন বছরে, এবং আমরা সেই বছরটাকে সফল করে তুলতে চাই। আমরা শুরু করেছিলাম 2010 সালে, 2015 চলে আসছে, এর মধ্যে তো অনেক কিছুই হয়েছে। এবং এখন ভূত এফএম বা এই আমাদের যে যা কিছু সেইটা একটা মানে বিরাট মানে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে এমন একটা জায়গায় গেছি আমরা, যে আপনাদের সহযোগিতা না পেলে এটা সম্ভব ছিল না। সো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য নতুন বছরের অনেক অনেক শুভকামনা। কথা হবে আবারও আগামী শুক্রবারে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুস্থ থাকবেন, মোস্ট ইম্পর্ট্যান্টলি ফুর্তি থাকবেন। আজকের মতো এখানে শেষ করছি, টাটা।
রুনি ওয়ার্নার ফুট করে একটা বাড়ি কিনে বসলো, হঠাৎ ফোন দিল আমাকে যে বাড়ি কিনেছে, তো তুমি কাজ বাড়াকে দেখতে, অনেকে তোমার সাথে দেখা হয় না, কিন্তু মুখ ডাল ঘটনাটা ঘটিয়ে হাসবি পেয়েছে, বলা ভালো। আমি টেক্সাস থেকে বলছি, সবাইকে শুভেচ্ছা, হাই রাসা ভাই, আবির সাহেবের ঘটনাটা আসলে ঘটে বাড়িটা ঘিরেই, ইমেলে আমি বাড়িটার ছবি শেয়ার করলাম, কিছু ভিডিও আমি আপলোড করতে থাকে মুভ করা কিছু উইকের মধ্যেই, ভিডিওগুলো আমি পারলে আমি শেয়ার করবো ফেসবুক। তা আমাকে প্রথমে যেদিন কল করার পরে বলে তুমি কি জানো যে আমার বাসায় গ্যারাজ ডোরটা অটোমেটিক খুলে যাচ্ছে, ওয়াই ডোন্ট ইউ কল দ্য টেকনিক্যাল গাইজ, ইউ নো লাইক দ্যাট, লাইক ইউ নো দ্যাট দ্য কোম্পানি ইনস্টল করছে, কল দেম আপ, দে মাইট বি এবল টু ফিক্স ইট। তা বলে যে দে কেম এন্ড চেক, কিন্তু তারপর কোনো মানে কোনো ফ্ল নাই আসলে, কেনই বা গ্যারাজ ডোরটা খুলে যাচ্ছে ইয়ে হচ্ছে বলতে পারছে না। তা বলে যে আমি তো ভাই, আমি হচ্ছি মানে আইটি মানুষ, কম্পিউটারটা আমি তখন আমি দেখতে পারি, but I feel like having just to party, I can go and check if there's a, you know, connection, like I can figure out. So I'm going to go and check that everything is fine. I'm not going to go and check that. I'm going to check that. I'm going to check that. No, no flaw, no, and it was working fine. আমি ডিনার টিনার করে আমি রাতে চলে আসলাম। পরে দিনের ঘটনা, রনি আমাকে লাঞ্চ অর্ডার ফোন দিল, বললো যে তোমার কি সময় হবে, কারণ কেন বলে যে আমি ফেসবুকে একটা ভিডিও আপলোড করেছি, কি দেখবে, কারণ কি ব্যাপার বলে দেখো। আমি ফেসবুকে ভিডিও দেখলাম, আমি চেষ্টা করবো শেয়ার করতে ভিডিওটা। ওর সিলিং, বাসার সিলিং লাইক 8-9 feet tall, এন্ড সেই সিলিং এর থেকে যেটা হচ্ছে যে স্যান্ডেলিয়ার যেটা সিলিং থেকে ঝুলছে ছাড়বা দিকা কত ভারী ওজনের ঝাড়বাতি অটোমেটিক দুলছে। রুনি হচ্ছে খেলা দেখছিল, তো রুনি হঠাৎ করে উঠে যায় খেলা ছেড়ে, এরকম খেলা বাকল মানুষ হঠাৎ করে ধরেন উঠে যায়, উঠে গিয়ে ও পুরো ভিডিওটা করে ফেসবুকে চেক করে এবং আমার ওখানে ও ডিসক্রাইবও করে যে হোয়াটস গোয়িং অন। ও পরে আমাকে যখন আমি বড় যখন আমাকে বললো যে ক্যান্ডেলটা মানে নিজের থেকেই মুভ করতেছিল, বাই ইট ওয়াজ এক্সপ্লেইন ফ্রম লেফট টু রাইট লেফট টু রাইট। তো আমাকে বললো যে ইভেন দিস চেঞ্জ বিকজ লাইক ও একা বাসায় ওর ওয়াইফ ছিল না, ওর বাচ্চারাও বাইরে ছিল, ও আর ওর কুকুর গুলো বাসায় ছিল। যাই হোক আমি বললাম যে মেরি ম্যান লাইক লাইক ইটস ভেরি ওল্ড টাউন anything can happen, but you know, I feel like hope for the best. I just last week chole gelo, second week chole gelo, ei ghotonar pore ki third week I got a call again from Ronnie Apology. তুমি কি জানো ভুগাস যে তোমার রাত 12টার পর থেকে গ্রাউন্ড আর মাইক কি কেউ ভুগাস ভুগাস হচ্ছে রুনি ওয়ান অফ দ্য ডগ একটা আমেরিকান পিটবুল, ইটস অ্যা ভেরি লাইক আই গেস ইট ডগ মানে যাই হোক। তো ভুগাস রাতে রাত 12টার পর থেকে 10টার দিকে তাকায় গ্রাউন্ড করে আর করে। এরপরে ঘটনা যেটা এরপরে ঘটনা হচ্ছে রুনি আমাকে বললো যে তুমি কি জানো যে আমি একটা মেয়েকে দেখেছি, আমি কি মানে I saw a woman living room দরজা খুলে গ্যারেজে দিকে বেরিয়ে গেল। আমি বললাম যে ইটস পারফেক্ট, মানে হ্যাঁ এবং মানে দরজা খুলে মানে কি দরজা ভেদ করে আসলে সেটাই ও বলতে চাচ্ছিল আমার বলার রুল। এরপরে আবার ও বললো যে এরপর আবার আর কিছু রিপোর্ট করলো ছবিটা এরকম গুটাস আর ক্যান্ডি আর আলাদা ডগ ওরা বসে আছে কাউচে এবং কাউচের ঠিক রাইটে মনে হচ্ছে যে আরেকটা মানে কোনো একটা অবয়ব বসে আছে। ইটস লাইক রিয়েলি লাইক শেডি অ্যান্ড এভরিথিং লাইক ইট ইজ জাস্ট লাইক অ্যান অ্যাপারিশন। তো তারপরে মানে রনি আমাকে বলছিল পরে যে মানে ইট ইজ লাইক ইট রিয়েলি ফ্রিকি অ্যান্ড ও আসলে এরকম হুট করে পুরানো বাসাটা কিনে ফেলেছে, এখন আসলে মুভ আউটও করতে পারছে না, ওর মেয়ে ওখানে স্কুলে যাচ্ছে, তো ও বুঝতে পারছে না কি করা যায়। এই দিন মানে এই ঘটনাগুলো এখনো ঘটে যাচ্ছে। যাই হোক ছোট্ট ঘটনা শেয়ার করলাম, হান্টভিলের আরো অনেক ঘটনা আছে সবাইকে হ্যাপি নিউ ইয়ার।
This track was downloaded from FusionBD.com.